والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ইসলামী জীবন নিয়ে মাশাআল্লাহ আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের সাথে স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনেক কিছু কুরআন কারিমের মধ্যেও বর্ণনা এসেছে, হাদিস শরীফের মধ্যেও বর্ণনা এসেছে। ইনশাআল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ সেই বিষয়ে আজকে আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ তাদের থেকেও আমরা এই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করব। প্রথমত আসুন আমরা দর্শক শ্রোতা আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটা হচ্ছে আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখা এবং আত্মীয় স্বজনের একে অপরের সাথে সম্পর্ক যে অটুট রাখা, এটার কি গুরুত্ব বা সংক্ষিপ্ত আকারে প্রথমত আপনার কাছে মাদানী ফুল এটার ব্যাপারে জানতে চাই।
এই আত্মীয় স্বজনটা আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজনের কথা যদি আমরা বলতে যাই তাহলে মা বাবার কথা বেশি মনে পড়ে, কারণ মা বাবার মাধ্যমে রক্তের সম্পর্ক তৈরি হয়।
দুনিয়াতে বলতে গেলে সবচেয়ে বেশি বড় আত্মীয় স্বজন তাকে বলা
রক্তের সম্পর্ক, যেটি প্রথম ভূমিকা রাখে, প্রথম স্তরে যেটা থাকে রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন। তো এভাবে আবার এই যে কুরআনুল করিম এবং হাদিস মুবারাকার মধ্যে এই আত্মীয় স্বজনের ব্যাপারে যেটি বলা হয়েছে সেটাকে বলা হয় সিলাতুল আরহাম।
আচ্ছা,
সিলাতুল আরহাম নামে এটি কুরআনুল করিম হাদিস মুবারাকার মধ্যে প্রসিদ্ধ। আবার এই উর্দু ভাষায় সিলাইয়ে রাহিমি বলা হয়।
আচ্ছা,
সিলাইয়ে রাহিমি যেটাকে আমরা আত্মীয়তার বন্ধন বলে থাকি। তো সিলাইয়ে রাহিমি এটার আবার ডেফিনেশনও আছে। যেমন সিলা শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধরনের কল্যাণ ও উপকার করা, আর রাহিমি ধারা উদ্দেশ্য নৈকট্য ও আত্মীয়তা। আবার বাহারে শরীয়তের মধ্যে রয়েছে সিলায়ে রাহেমের অর্থ হচ্ছে সম্পর্ক রক্ষা করা, অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে কল্যাণ ও ভালো আচরণ করা। আলহামদুলিল্লাহ এর গুরুত্ব বলতে গেলে 15 পারার সূরা বনি ইসরায়েল 26 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। প্রাপ্যটা কি এ ব্যাপারে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজানুল ইরফানে এ আয়াতের পদটিকায় উল্লেখ করেন, তাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখো, মহাব্বত সহকারে মেলামেশা করো, খোঁজ খবর নাও ও সুযোগ মতো সাহায্য করো, এবং সুন্দর সামাজিকতা বজায় রাখো। আবার এখানে মাসালাও অ্যাড করে দিয়েছেন, কারণ আত্মীয় স্বজনকে প্রাপ্য দিতে বলেছে, এখন এখানে সম্পর্ক অটুট রাখতে বলছে। আবার কিছু সম্পর্ক আছে কিন্তু আমরা এর মাসালা, আর যদি তারা মুহরিমদের অর্থাৎ এমন নিকটাত্মীয় যে যদি তাদের মধ্যে যে কোনো কাউকে পুরুষ এবং অন্যান্যকে মহিলা ধরে নেওয়া হয় তবে তাদের মাঝে সবসময়ের জন্য বিয়ে করা হারাম। আর কাদের মাঝে বিয়ে করা হারাম, যেমন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচা ফুফি মামা খালা ভাতিজা ভাতিজি ইত্যাদির মধ্যে থেকে কেউ হয়ও অভাবগ্রস্ত হয়ে যায় তবে তাদের ব্যয়ভার বহন করা এটাও তাদের হক এবং সামর্থ্যবান আত্মীয়দের উপর তা অপরিহার্য।
মানে আমরা কথা থেকে যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোরআন কারিমে কি কি হক তাদের আদায় করা উচিত এই বিষয়ে আপনি
আয়াত মুবারকা দ্বারা এটা কি কি বোঝাচ্ছে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দেওয়ার কথাও বলা হয়েছে। তো এখন গুরুত্ব তাহলে যেখানে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে কি গুরুত্ব এবং প্রাপ্য দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে সেখানে বোঝা যায় যে আমাদের এটাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তাদের সাথে সম্পর্কটা
বলছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনার কাছে আমি আবারও আসছি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি ফজিলতদের সে সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। এখন মাশাআল্লাহ আমাদের লিয়াকত ভাই আপনার কাছে আসবো। আচ্ছা লিয়াকত ভাই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আমার মিরাজ ভাই কিছু উদাহরণ দিলেন, আপনিও কিছু যদি বলতেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলতে কি বোঝায়।
এই ব্যাপারে তো আমার মিরাজ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন। আরেকটা দিক যদি আমি দেখতে চাই, আত্মীয় হচ্ছে তারা যাদের সুখে আমাদের আনন্দ অনুভব হয়, যাদের দুঃখে আমরা ব্যথিত হই, অর্থাৎ যাদের সুখ দেখলে আমাদেরও শান্তি লাগে আর যাদের যারা কষ্ট পেলে আমরাও কষ্ট পাই, ও তারাই হচ্ছে আত্মীয়। যেমন দেখুন না, কোনো মানে বহিরাগত মানুষের ক্ষেত্রে অতটা আমাদের মনের মধ্যে ফিল হয় না মিরাজ ভাই, হ্যাঁ যদি, কিন্তু আমাদের আপন যারা, আমাদের আত্মীয় স্বজন যারা, এদের সামান্যতম যদি আমরা কোনো দুঃসংবাদ শুনি আমাদের মনের মধ্যে একটা টাচ লাগে, ফিল হয়। তো ফিল তো এই আত্মীয় স্বজনদের বন্ধনটা আসলে এরকম। তো এটা একদিক দিয়ে হচ্ছে যে, যেহেতু মিরাজ ভাই বলেছেন যে রক্তের সম্পর্ক, আসলে আমাদের রক্তের টান আছে বিদায় এই জিনিসটা আমরা ফিল করি। তো এই বন্ধনটা আসলে তো আদম যুগ থেকে এটা হয়ে আসছে, এবং এটা সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে আমাদের বাবা মা। আত্মীয়তার বন্ধন আমরা কোথায় পেয়েছি? আমরা নানা নানি কার মাধ্যমে পেয়েছি, আমার মার মাধ্যমে, দাদা দাদি পেয়েছে আমার বাবার মাধ্যমে, আমার ভাই বোন পেয়েছে আমার মার মাধ্যমে, চাচা জ্যাঠা চাচা এরাকে পেয়েছে আমার বাবার মাধ্যমে। তো আমার মা বাবাই হচ্ছে মানে সবচেয়ে বড় মাধ্যম আমার কাছে, যার মাধ্যমে আমরা এত আত্মীয় স্বজন পেয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে দেখুন যে আপন, আপনরা হচ্ছে আপন, তাই না? আত্মীয় স্বজন এরা হচ্ছে আমাদের আপন মানুষ। তো আপনদের সাথে বন্ধন আমরা অটুট না রাখলে আর কার সাথে রাখবো? আরেকটা বিষয় হচ্ছে যে সকল সুখে দুঃখে তো তারাই আমাদের কাছে আসে বা আসবে ভবিষ্যতে, তাই না? তো ওদের সাথে বন্ধন তো রাখা দরকার।
এই যে যারা এরকম এই কাজগুলো করে, কোরআনে কারিমের উপর আমল করে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমল করতে গিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এটা কি ফজিলত রয়েছে?
আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, যে লিয়াকত ভাই বললো, যারা যাদের সুখে আমরা সুখী, যাদের দুঃখে আমরা দুঃখী, হ্যাঁ। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে অনেক অনেক শিক্ষণীয় বাণী আমাদের জন্য তুলে ধরেছেন।
সুবহানাল্লাহ,
যে আল্লাহ তাআলার হাবিব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন যে সাহেবে কুরআনে মুবিন মাহবুবুর রাব্বুল আলামিন নবী করিম রাহমাতুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একদা মিম্বর শরীফের তাসবীহ নিলেন। এমন সময় একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে ব্যক্তি, এক, যে বেশি পরিমাণে কোরআন শরীফ তেলাওয়াত করে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
দুই, অধিক খোদাবিরু অর্থাৎ ফরজগার, তিন, সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে, আর চার, সার্বিক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাকে উত্তম বলছেন। তো আমি বলবো যে আজকে দেখুন এখানে প্রথমে উত্তম ব্যক্তিকে কি দ্বারা নির্ধারণ করা হয়েছে? কুরআনুল কারীম,
মানে আপনি যে বিষয়টা বলছেন যে আমরা সাধারণত দুনিয়াতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দেখি, এই ব্যক্তি মনে হয় এই কাজটা করলে তাকে উত্তম বলা হয়, বা দুনিয়ার ক্ষেত্রে মানুষ আমরা বিভিন্ন মাধ্যমে তাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে এই মানুষটা উত্তম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমার কাছে আমি আবারও আসে এবং লেখাটা আপনার থেকেও আমি এই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করবো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমাদের কি কি উপকারিতা আমাদের নসিব হয়ে থাকে। ইনশাআল্লাহ এই বিষয়ে আসছে। আমাদের দর্শকদের কিছু আমাদেরকে কল এসএমএস করছেন, সেদিকে এগোবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম ফজল রব্বি, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ আজওয়াজাল, মদিনী চ্যানেলের অনুষ্ঠান ইসলামিক জীবন খুব সুন্দর একটি অনুষ্ঠান মাশাআল্লাহ। এটা থেকে আমরা অনেক কিছু ইলমে দিন শিখতে পারছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা মদিনী চ্যানেলকে এভাবে আবাদ রাখুক এবং আরো মদিনী চ্যানেলে এভাবে নতুন নতুন অনুষ্ঠান যেন আপনারা আনতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক।
আমিন, মাশাআল্লাহ। আপনারা, আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন আমাদের অনুষ্ঠানে করার ক্ষেত্রে, আল্লাহ তাআলা আপনার এই উৎসাহ প্রদান ভালো নিয়ে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। যে পরবর্তী কল শুনে,
আমার নাম মেহেদি হাসান, আমার বাসা মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামিক জীবন খুবই সুন্দর। আমরা আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী কিভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের কি কি করণীয়, কোন কোন বিষয়গুলি জানলে আমরা আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারবো, এই বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি।
ইসলাম ধর্ম আমরা পেয়েছি এবং এই ইসলামের জীবন কিভাবে অতিবাহিত করলে আমরা সঠিকভাবে অতিবাহিত করলে কিরকম ভাবে আমাদের জীবন অতিবাহিত করলে জান্নাত পাওয়া সম্ভব এবং জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, সে বিষয়টা বিভিন্ন করছিলাম যে আত্মীয়তা সম্পর্কে বলতে কি বোঝায় সেই বিষয়ে আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী থেকে এবং বিভিন্ন সম্পর্ক বজায় রাখা ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম। লেখক ভাই, আমরা যে ব্যক্তিরা যে সৌভাগ্যবানরা এরকম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে
যেমন কেন এটা আল্লাহ পাকেরই হুকুম না, কারণ কালামে ইলাহির মধ্যেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখো, অটুট রাখো। এটা মিরাজ ভাই প্রথমে বলেছেন, তো এর মাধ্যমে প্রথমত আমার আল্লাহ তাআলা রাজি হবেন, এছাড়াও আমার আত্মীয় যিনি হবেন উনি খুশি হবেন, মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে, মানুষের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, এরপর আমার আত্মীয়র কাছে আমার আমার জন্য হিংসা দূর হয়ে যাবে। আমি যখন ওনার সাথে ভালোভাবে ব্যবহার করব, যখন ভালোভাবে ওনার সাথে মানে মেলামেশা করব, যখন ওনার সাথে আমি সদাচরণ করব, ওনার দুঃখের আমি ওনার পাশে থাকব, ওনার দুর্দিনে আমি এগিয়ে যাব, তখন আমাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে, ভালো বন্ডিং সৃষ্টি হবে। এতে করে দেখা যাবে যে আমাদের সমাজে আজকাল বেশিরভাগ মানে অপরাধজনিত কাজগুলোর মধ্যে একটা অপরাধজনিত কাজ হচ্ছে হিংসা। আজকে আমরা একে অপরের উন্নতি দেখতে পারি না, কেউ উপরে যাচ্ছে, কেউ ডেভেলপ হচ্ছে, কেউ সাকসেস হচ্ছে, এগুলো আমাদের সহ্য হয় না।
মানে আমাদের কেউ আত্মীয়স্বজনের মধ্যে এমন কেউ রয়েছে যার উন্নতি হচ্ছে,
হিংসা চলে আসে, তো যার কারণে দেখা যায় এই হিংসা। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে কৌশল ভাই, কিন্তু মূলত দেখুন না, যখন আপনি আপনার আত্মীয় স্বজনের উন্নতিটা আপনার সহ্য হবে না, তখন আপনাকে ওই হিংসা নামক অপরাধটা আপনার আত্মীয় থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে।
এই কথাটা শুনে একটা হাদিস শরীফের কথা মনে পড়ে গেল, কিতাবের মধ্যে রয়েছে যারা এরকম মানুষের উন্নতি দেখে নিজের অন্তর্মনে জ্বলে বা হিংসা এটা স্থান পায়, কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তির অন্তর মধ্যে এরকম চলে তার আমল নামা ধ্বংস করে দেওয়া হয়। তার নেকগুলো রয়েছে না, যেরকম কোন একটা আগুন, একটা কাঠের শুকনো কাঠে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় যেভাবে জ্বলে যায়, ঠিক সেরকম নাকি নিজের আমল নামা নেক আমল গুলো জ্বলে যাবে।
এছাড়াও আপনি দেখুন না, কেননা হিংসার ব্যাপারে এটাও এসেছে যে যে ব্যক্তি হিংসা করলো সে যেন মানে আল্লাহ তাআলার সিদ্ধান্তের মানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত সাথে সে কি করলো আপনার এটাকে কি বলে মানে অস্বীকার করলো। এমনি দেখুন না যে কাউসার ভাই আজকে আল্লাহ তাআলা আপনাকে শোহরত দিয়েছে, সম্মান দিয়েছে, মান অর্থ সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, এগুলো সব তো আল্লাহ তাআলারই দান। এখন আমি হই বা আমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি এই ব্যাপারে হিংসা করে, তাহলে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেগুলোর প্রতি তিনি কি করছেন অস্বীকার করছেন। হ্যাঁ, যে আল্লাহ তাআলা মালিক দিয়েছে, এখন সেগুলো যদি তার সহ্য না হয় তাহলে সে ডাইরেক্ট মালিকের সাথে কি করছেন একটা মানে অস্বীকার জ্ঞাপন করছেন। তো এটা বলার উদ্দেশ্য যে যখন আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখবো তখন আমাদের অন্তরের মধ্যে এই হিংসাটা জাগ্রত হবে না। এছাড়াও আরেকটা দেখুন যে কুধারণা করা। হ্যাঁ, আজকাল আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায় যে আমরা আত্মীয় স্বজনদের ব্যাপারে মানে এটা শয়তানের একটা ওয়াসওয়াসা যে আমরা আত্মীয় স্বজনদের ব্যাপারে কুধারণা করে ফেলি অনেক সময়। হ্যাঁ, বা কোন এমন একজন ব্যক্তি, অনেক সময় এটা হয়ে থাকে না যে আমার আত্মীয় না, হ্যাঁ সে চাচ্ছে যে আমার মাঝে আর আমার আত্মীয়র মাঝে ঝগড়া বিবাদ লেগে যাক, বা এমন অনেক মানুষ থাকে আমাদের সমাজের মধ্যে যারা দেখা যায় যে আমার আমার আত্মীয়র মধ্যে যখন সুসম্পর্ক বজায় থাকে, যখন ভালো বন্ডিং বজায় থাকে, তখন অন্য কারো সহ্য হয় না, তখন সে কি করে যে ওর কাছে আমার নামে গিয়ে নালিশ করে বা আমার নামে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বুঝায়, এরপর আমার কাছে এসে আমার আত্মীয়ের নামে উল্টাপাল্টা কথা বুঝায়।
যে বিষয়টা বলছেন না, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনি যে বলছেন যে কি কি কারণে আমাদের আত্মীয় সম্পর্ক আজকে মানে বজায় রাখে না, এই বিষয়গুলো যদি আমরা বাদ দিয়ে যদি আত্মীয় সম্পর্ক বজায় রাখে, যেমন কিতাবের মধ্যে এসেছে যারা এরকম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কারণে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা ফেরেশতারা খুশি হয়ে
যায়।
আরো বড় সুসংবাদ হচ্ছে যে আমরা সাধারণত চাই আমরা দুনিয়াতে আমাদের নেক হায়াত বৃদ্ধি পাক, আমরা একটা বয়স বৃদ্ধি পাই একটা চাই, কিন্তু আমির আলোচনা দাওয়ানদের কাছে কোনো আগে তার রিসালার মধ্যে লিখেন যে যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে তাদের বয়স দিন দিন বৃদ্ধি পেয়ে যায়।
শুধু তাই না, মন্দ মৃত্যু থেকেও বেঁচে যায়। এছাড়াও আজকাল মানুষ এটা চায় যে আমার আয় রোজগার বেড়ে যাক, আমার সম্পদে বরকত বেড়ে যাক। তো বলা হচ্ছে যে আত্মীয়তা সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে তার সম্পদের মধ্যে বরকত হবে, তার রোজি রোজগারের মধ্যে বরকত হবে।
আমরা সাধারণত মানুষ বিভিন্ন অভাবের মধ্যে লিপ্ত আমরা বলি।
আসলে দেখুন না, দেখুন আজকে একটা ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন যে আমি নিজেকে কিভাবে ইসলামী জীবন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবো। আসলে দেখুন ইসলাম অনেক সুন্দর একটা রিলিজিয়ন, অনেক সুন্দর একটা ধর্ম। দেখুন না আজকে যদি আমরা ইসলামের হুকুম আহকাম মোতাবেক চলি তাহলে আজকে আমাদের মধ্যে যে এই যে রুজি রোজগারের মধ্যে বরকত হয় না, নিজেদের আয়ু কমে যায়, এই জিনিসগুলো কেন পরিলক্ষিত হয়, এই জিনিসগুলো আমাদের সামনে কেন আসছে, আমরা ইসলামিক লাইফকে আমরা নিজেদের মধ্যে পরিচালনা করতে পারছি না।
হাজি ইমরান এটা খুব সুন্দর কথা বলে, আজকে আমরা বলি হুজুর আমার এই পেরেশানি, আমার এই মুখ বিপদ, আমার এটা এটা, তো বলে তুমি নিজের দিকে একটু তাকাও, তুমি এমন কি আল্লাহ তাআলার ইবাদত করছো যে হয়তো ওইটার কারণে তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, বা তুমি এমন কোন গুনাহ করছো না যেটার কারণে তোমার থেকে কোনো বিপদ আসবে না। আজকে আমরা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে ফেলছি, নামাজ আদায় করছি না, তো আমি কিভাবে আশা করতে পারি আমার ব্যবসা বরকত হবে, কিভাবে আশা করতে পারি আমার থেকে প্যারাশন আসবে না যেটা আপনি বলছেন। তো এরকম আমাদের আসলে অনেকগুলো গুনাহ। এবং আপনি যে বিষয়টা বললেন মন্দ মৃত্যু, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তো তার ইমান,
ইমান
এবং এরকম ইমান হাতছাড়া হয়ে যাওয়া এবং মন্দ মৃত্যুর মাধ্যমে হয়তো এমনও হতে পারে মানুষের ইমানও হাতছাড়া হয়ে যেতে পারে। তো মুসলমানের যেটা বলা হয়েছে ধন সম্পদের চাইতেও বেশি কি আমাদের হিফাজত করা জরুরি সেটা হচ্ছে ইমান। যার ইমান ধ্বংস হয়ে তার তো দুনিয়া ও আখিরাত সবকিছু শেষ। তাই আমাদের উচিত আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখা। মিরাজ ভাই আপনি কি বলেন যে ফজিলত সম্পর্কিত নিয়ে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে?
আল্লাহ তাআলা এখানে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য কারো কাছে বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন। এখন আমরা যদি এই যে আমরা যদি আমি অহংকার দেখি বলি যে আমি এরকম আত্মীয় আমার প্রয়োজন নেই, আমার এরকম আত্মীয় লাগবে না, এরকম আত্মীয়র সাথে আমি সম্পর্ক রাখবো না, তাহলে কাউসার ভাই দেখা যায় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এটা সুফল আছে। কুফল তো বলতে নেই, শরীয়তের বিধান ছাড়া যদি আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করি আর তিন দিনের বেশি যদি আমরা কথাও না বলি, তাহলে কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি তিন দিন পর্যন্ত কোন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা কারোর সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে সে মৃত্যুবরণ করলে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যেতে পারবে।
দেখেন এত ক্ষতি থাকার পর আমাদের উচিত যে বন্ধনটা বজায় রাখা। কি আমির আলোচনা দাওয়াত কাতুকুল আলিয়া তার রিসালার মধ্যে আরেকটি বিষয় লেখেন যে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, লেখকদের কিছুক্ষণ আগে বললেন যে তার অন্তরে আমার আত্মীয়তার যার আমি অন্তর বজায় রাখছি, সম্পর্ক রাখছি, তো তার একটা খুশি আমার অন্তরে দাখিল করার, তার অন্তরে দাখিল করার সৌভাগ্য হয়। তো আমির আলোচনা বলেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে না, তখন মৃত্যুবরণ করলে স্বাভাবিকতা আমাদের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার আমলনামা বন্ধ হয়ে গেলেও সে যে দুনিয়াতে থাকা অবস্থায় তার আত্মীয় সম্পর্ক বজায় রেখেছে, ওই আত্মীয়রা তার জন্য ইসালা সব করতে থাকে এবং কি তার একটা মৃত্যুর পরেও কি নেকি পাওয়ার সৌভাগ্য হয়ে যায়। তো দর্শক আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত কি সে বিষয়ে শ্রবণ করছিলাম। এরপর ইনশাল্লাহ আমরা আবারও আত্মীয়তার সম্পর্ক বর্তমান সমাজ আমাদের কি কি কারণে ছিন্ন হচ্ছে বা কি কি বিষয়ের কারণে আত্মীয় সম্পর্ক ছিন্ন হচ্ছে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা বিশ্লেষণ আলোচনা করবো। আবার আপনাদের কিছু কল এস এম এস এর দিকে এগোবো ইনশাল্লাহ। জি আমাদের কল শুনিয়ে দিন।
আপনাদের ভালো ছিলাম, আমরা রোজ দেখি, আমরা সবাই দেখি, ইনশাল্লাহ অনেক ভালো লাগে আমাদের সবাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাদানি চ্যানেল বাংলার নিজে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। জি পরবর্তী কথা শুনিয়ে দিন।
আমার দুবাই, আমার নাম হয় জাহাঙ্গীর আক্তারি। আমি এখানে আসছি আজকে পাঁচ দিন আসি, দেখছি যে আমাদের দল ইসলামী চ্যানেল চলতেছে মাদানি চ্যানেল, আমি পাঁচ দিনই মাদানি চ্যানেল চাইতেছি, খুব ভালো লাগতেছে, খুব দোয়া করবেন আমাদের জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি অবশ্যই, এই মাদানি চ্যানেল বাংলা দেখেন আপনি, আপনাকে দেখছেন মাশাআল্লাহ জন্য। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মাদানি চ্যানেল বাংলা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু আমাদের অজানা জানার সৌভাগ্য হবে এবং ইলমে দিন শিকার সৌভাগ্য হবে। আল্লাহ তালা আমাদেরকে এরকম ইলমে দিন শিকার মাধ্যমে হয়তো বা আমাদের বেড়া পার হয়ে যেতে পারে। আল্লাহ তালা আমাদেরকে এরকম নেকির মহলে থাকার, নেকির পরিবেশে থাকার সে সৌভাগ্য দান করুক। আমিন। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কি ফজিলত রয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে আমাদের একটা বলতে গেলে আমাদের কি কি উপকারিতা হয়ে থাকে। লেখক ভাই আসলে যখন একটা মানুষ দেখা যায় না যে যারা আত্মীয় সম্পর্ক বজায় রাখে, হ্যাঁ, তো এই ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে, আমরা এটা একটু বিশ্লেষণ যদি বলি বিপদে পড়ার ক্ষেত্রে, সাধারণত একটা আমি একটা বিষয় একটা কল এরকম শুনছিলাম যে এক ব্যক্তি তার একটা মোবাইলকে কল করলো, যে মোবাইলকে বললো যে আমার যে আমার জন্য একটা দোয়া করবেন, আমার মেয়েকে বিবাহ দিয়েছিলাম, এখন শ্বশুর বাড়িতে একটা সমস্যা হয়েছিল যার কারণে এখন সবাইকে মেয়েকে আমার থেকে আবার বাড়িতে নিয়ে আনতে হয়েছে, তো এরকম সব বলতে হয়েছে, একটু দোয়া করবেন যেন আমার সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং মেয়ের বিবাহ ক্ষেত্রে এগুলো যেহেতু একটু সবকিছু সলভ হয়ে যায়। তো মোবাইল লিগটা ওই ইসলামী পাইটা যে এই দুশের সমস্যার কথাগুলো বলে তাকে একটা প্রশ্ন করলো যে আপনার যে এতগুলো সমস্যা হচ্ছে তো আপনার যে আত্মীয় স্বজন কি কেউ নেই? তখন ওই যিনি কল করে সমস্যার কথাগুলো বলছেন তখন তিনি চুপ রইলেন, সত্য ঘটনা এটা, উনি কিছু বলছেন না। তো এটা না বলার পরে পরে আবার মোবাইল লিগ তিনি আবার বিভিন্ন কথা বলে কথাটা কেটে ফেললেন। এখানে যে বিষয়টা, যদি কোনো আত্মীয়তার সম্পর্ক আমার বজায় থাকে, আত্মীয় স্বজন আমার সাথে থাকে, তখন আমি এরকম কোনো মেয়ে বিবাহ দিচ্ছি বা কোনো কাজ করতে আছে, তখন আমার এরকম যে বিপদ চলে আসে, যখন এরকম বিপদ চলে আসে তখন আমার আত্মীয় স্বজন এসে আমাকে সাহায্য করবে যার কারণে এরকম বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো আজকাল বর্তমান সমাজে কি এরকম সমস্যাগুলি আমাদের হচ্ছে না, আপনি কি মনে করেন?
জি অবশ্যই হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আজকে যদি আত্মীয়তার সাথে উনি বন্ধন বজায় রাখতেন, তাহলে এনার এই কথাটা, ওনার যে পার্সোনাল কথা, এটা বহিরাগত কারোর সাথে শেয়ার করার প্রয়োজন পড়তো না। কিন্তু একটা বিষয় হচ্ছে, দেখুন আত্মীয়রা অনেক সময় এটা বিষয় যে আপনি যখন আত্মীয়দের সাথে আপনার প্রবলেম শেয়ার করবেন, ওরা কখনোই চাইবে না যে আমার অমুক আত্মীয়ের বদনাম হয়ে যাক মানুষের সামনে। কিন্তু বহিরাগত কাউকে বললে তার কাছ থেকে এটা আশা করা নাও যেতে পারে, কিন্তু ওই যে আপনি যেটা দেখতে পারেন, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সমাজের মধ্যে আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখতে পারি না, বা আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে আমাদের যখন আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখতে পারি না, বা কখনো আমাদের ঝগড়া হয়েছে, ধরুন আমার সাথে আমার চাচা বা জেঠি বা এরকম কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে ঝগড়া হয়েছে, এখন কয়েক বছর পরে সেটা দেখা যাচ্ছে ধরেন আবার মিটমাটো হয়ে গেল, সমাধান হয়ে গেল, তখন আমি ওনার সাথে আমার প্রবলেমটা শেয়ার করতে একটু ভয় পাই। কেন? যে আমি ভয় পাই শেয়ার করতে এজন্য যে উনি যাতে অন্য কাউকে বলে না দেয়, কেননা একটা হচ্ছে যে বিশ্বাস। দেখুন, কারোর সাথে আমার কোনো আত্মীয়ের সাথে যতক্ষণ না পর্যন্ত আমার সাথে কোনো ঝগড়া বিবাদ হচ্ছে, ততক্ষণ এর আগ পর্যন্ত আমি ওনাকে বিশ্বাস করি যে আমি ওনাকে সবকিছু শেয়ার করতে পারবো। কিন্তু যখন আমার সাথে আমার কোনো আত্মীয় স্বজনের ঝগড়া বিবাদ লেগে যায়, তখন আমি আর ওনাকে কোনো কিছু শেয়ার করতে মানে আমার মন চায় না,
মানে এমন সন্দেহ হয় যে ইনি কি কোনো আবার বাইরে গিয়ে সমস্যা সৃষ্টি।
এছাড়া আরেকটু দেখুন, আরেকটা বিষয় এভাবে আমি বুঝাতে চাই, যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আমার সাথে আমার কোনো নিকট আত্মীয়ের কোনো সমস্যা হয়ে গেল, ঝগড়া বিবাদ লেগে গেল, বাইরের কেউ এসে আমার কোনো বদনামি, আমার কোনো দুর্বলতা আমার ওই আত্মীয়কে বলল,
জি,
এখন ওই আত্মীয়র মনের মধ্যে তো আমার আমার প্রতি হিংসা রয়ে গেছে
অবশ্যই,
বা আমার প্রতি রাগ রয়ে গিয়েছে যেহেতু আমার সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে, এখন সেও কি করবে, মানে আরো মানে বাড়িয়ে
আল্লাহ
ওই ব্যক্তিটাকে বলবে, হ্যাঁ কি মানে কি বলো, ও তো আসলে এরকম, ও এরকম, ও এরকম, মানে এগুলো বলবে। কিন্তু আমার সাথে যদি ওই ব্যক্তিটার কোনো ঝগড়া বিবাদ না লাগতো, হ্যাঁ, কোনো যদি আমাদের মধ্যে কোনো এমন কিছু না হতো, তাহলে কোনো তৃতীয় ব্যক্তি এসে যদি ওই আমার আত্মীয়কে বলতো, তাহলে ওই আত্মীয়টাকে কিন্তু তাকে থামিয়ে দিত
অবশ্যই, এটা
যে তুমি কি বলছো, কার সম্পর্কে বলছো, সে আমার আত্মীয়, সে আমার ভাই, সে আমার বোন, এগুলো বলতো। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি যে থাকে না, আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে এমনও কিছু ব্যক্তি থাকে যারা আত্মীয় স্বজন, যারা সুখে শান্তিতে থাকে, এমন অনেক ব্যক্তি আমাদের সমাজে পাওয়া যাবে যে যে পরিবারে সুখ শান্তি থাকে, মানুষ দেখে যে এই পরিবারের সদস্যরা, আত্মীয়রা, ভাই বোনরা, চাচা চাচিরা অনেক সুখে আছে, এমন অনেক পার্সন চাই যে তাদের ক্ষতি করতে, সেটা কথার মাধ্যমে হোক, তারপরে কোন বিপদ আপদের মাধ্যমে হোক, মানে তাদেরকে ক্ষতি করতে চাই।
আমি একটা কথা বলি, এখানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে, তাহলে এরা আল্লাহ তাআলার সন্তুষ্টি নসিব করছে, আমার পরিবার সন্তুষ্টি নসিব করছে। তো শয়তান চাইবে যে কোনো মাধ্যমে হোক, কারণ না কারণ মাধ্যমে সম্পর্কটা ছিন্ন করার জন্য।
এখন আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি বললেন যে প্রবলেম শেয়ারিং এর কথা, তো প্রবলেম শেয়ারিং এর যেটা মানে পার্থক্য চলে আসে সেটা হচ্ছে আমাদের মধ্যে যখন আত্মীয় স্বজনদের মধ্যে একটা বিবাদ লেগে যায়। এখন অনেক সময় এটা দেখতে হবে আমাকে কাউসার ভাই, যে যদি আমাদের কখনো কোনো ব্যক্তির কারণে আমার আর আত্মীয়র মধ্যে কোনো মানে দূরত্ব বেড়ে যায়, সৃষ্টি হচ্ছে, তখন আমার আর আমার আত্মীয়র কি উচিত হবে, কি করণীয় হবে, যে আমার আত্মীয়ের করণীয় হবে যে ব্যক্তি ওনাকে আমার নামে নালিশ দিয়েছে, তার কথা বিশ্বাস না করে আমার কাছে একবার এসে জিনিসগুলা বিবেচনা
বিবেচনা করা,
যে লিয়াকত ভাই অমুক ব্যক্তি আপনার নামে আমাকে এরকম এরকম বললো, আসলে কি এরকম নাকি, বা এই কথাগুলো বললো এগুলো কি ঠিক নাকি,
এগুলো সত্য কিনা,
এগুলো সত্য কিনা। বা আমার কাছে যদি কেউ এসে বলে যে আপনার অমুক আত্মীয় এরকম এরকম করেছে বা আপনার অমুক আত্মীয় এমন এমন কাজ করে থাকে, তাহলে আমার উচিত, আমার করণীয় যে আমার ওই ব্যক্তিটার কথা ডিরেক্ট বিশ্বাস না করে আমার আত্মীয় স্বজনের কাছে যার নামে বলেছে তাকে গিয়ে এই প্রবলেমগুলো শেয়ার করা, যে আমি এরকম এরকম শুনেছি অমুক ব্যক্তি আপনাকে এরকম এরকম বলেছে, আপনার নামে এটা বলেছে, এটা কি ঠিক কিনা। এখন আমি যদি আমার আত্মীয়ের কাছে গিয়ে ইস্যুগুলো আমি শেয়ারই না করি, আমি যদি আমি যে জিনিসগুলো হয়েছে সেগুলো যদি শেয়ারই না করি, অমুক ব্যক্তির কথাটা আমি ধরে বিশ্বাস করে নেই, তাহলে দেখা যাবে আমি কুধারণা করে ফেললাম, আর এই কুধারণার কারণে উনি আসলেই উনি কোনো অপরাধ করেনি, ওনার কোনো দোষই নেই, সেখানে দেখা যাবে আমি ভুল একটা তথ্যের কারণে আমার আর ওনার মধ্যে দূরত্ব সৃষ্টি
হয়েছে। বর্তমান সমাজে লিয়াকত ভাই এই বিষয়টার কারণে বলতে গেলে 90% কি আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, মানে কুধারণা। এবং অথবা কেউ এসে আমাকে একটা মিথ্যা কথা বলেছে, কারণ আমি ওই কথাটা ধরে বসে থাকলাম আর তার ঘরেও গেলাম না, বা তার সাথে কোনো দিন বসে একটা কথাও বললাম না যে এই ব্যক্তিটা আমার কথাটা বলেছে এটা কি সত্য কিনা। মিরাজ ভাই আপনার কাছে আসবে এই বিষয়ে, দেখেন লিয়াকত ভাই যে বিষয়টা বলছে এটা কিন্তু আজকে বর্তমান সমাজে এরকম, মানে খারাপ ধারণা বলেন বা কারো মিথ্যা কথা বলেন এটা শুনে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম আর কি কি কারণে আপনি মনে করেন যে বর্তমান সমাজে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে?
আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে দেখুন, আমরা আজকাল আমাদের মধ্যে একটু না একটু সমস্যা হয়ে থাকে, কিন্তু এই সমস্যাটাকে আরো বেশি যোগান দিয়ে থাকে অন্যান্য মানুষরা।
মিরাজ ভাই এই কথাটা একটা কিতাবের মধ্যে রয়েছে না, যে মানুষ যখন জীবনযাপন করে না, মানুষ সমস্যা এটা অবশ্যই হবে, এমন কোন জাতি নাই যে তাদের জাতির মধ্যে এমন কোন মানুষ নেই তার জীবনের মধ্যে সমস্যা হচ্ছে না, সমস্যা তো অবশ্যই হবে, আমার থেকে চেষ্টা করতে হবে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়।
এই সমস্যা সমাধান করার এক সমস্যা বলতে আপনার দেখুন, আত্মীয় স্বজন যখন আমরা একে অপরের সাথে মিলামেশা করি, অনেক কিছু আমার অন্তরের সাথে তার অন্তরে খাপ না খেতে পারে, নাও মিলতে পারে। এক্ষেত্রে দেখা যায় যখন আমরা আত্মীয় স্বজনের সাথে আমাদের একটা সম্পর্ক সৃষ্টি হয়, এই সম্পর্কটাকে অনেকে শয়তান আমাদের চাইবে আমরা নেকি না করি, কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা একটু নেকি, কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা নিষেধ করতেছেন যে আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান রাখে তার উচিত যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আবার অপর এক বাণীতে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় তিন প্রকার মানুষ লোক থাকবে, তাদের মধ্যে এক প্রকার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তাহলে দেখুন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এটা কোরআন কারিমে আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে, হাদিসে মুবারাকার মধ্যে বারবার তাগিদ দিচ্ছে। তাহলে শয়তান তো চাইবে আমাদের আমল বিনষ্ট হোক, শয়তান চাইবে আমরা আমাদের আমল বিনষ্ট হোক, আমাদের সবসময় কি থাকুক, আমাদের অন্তরের মধ্যে এমন একটা অশান্তি লেগে থাকুক যাতে করে আমরা ইবাদত থেকে গাফিল হয়ে যাই। তো আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট হলে কিন্তু আমাদের এক গীবত শুরু হয়ে যায়, মিথ্যা শুরু হয়ে যায়, চুগুল কোরি শুরু হয়ে যায়। যখন আত্মীয়তার সম্পর্ক আমাদের থেকে নষ্ট হয়ে যায় তখন এক একজন আসে কান পাতে কথা বলে, কান একে একজনকে এসে আমরা চুগুল করি করতে থাকি যে আপনি ভালো কাজ করেছেন, এই আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করেছেন, সে আপনার বিষয়ে এমন করেছে,
মানে এই তো এরকম লোক, এর সাথে সম্পর্ক রাখা ভালো
কথা বলে তাকে আরো রাগ তুলে দেয়। তো এই যে শয়তান তো এমন একটা কাজ যে রাগী ব্যক্তিকে কান ধরে যেখানে ইচ্ছে সেখানে ঘুরাতে পারে, যেমন ইচ্ছে তেমন করতে পারে। তো তাহলে আমাদেরকে দেখা যায় যখন আমাদের আত্মীয় সম্পর্ক কেউ চুগুল করে করে বা মিথ্যা কথা বলে আমাদেরকে ছুটানোর চেষ্টা করে, তখন আমাদের উচিত আসলে এগুলো বোঝার দরকার, ঠান্ডা মাথায় বুঝে ওই আত্মীয়র কাছে গিয়ে সরাসরি কথা বলা দরকার যে আপনার 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 ব্যাপারে আমাকে এমন এমন বলা হয়েছে, আসলে কি আপনি তেমনটা করেছেন।
মিরাজ ভাই যখন সরাসরিটা বলছেন না, এটা হচ্ছে আপনি বলছেন যে আমাদের উচিত যে যখন আত্মীয় সম্পর্ক বা কোনো মানুষের কথার কারণে আমাদের ছিন্ন হয়ে যায় তখন আমাদের উচিত তাদের কাছে গিয়ে এটা বসা এবং সমাধান করা। এখানে আরেকটা প্রশ্ন এরকম হতে পারে, যেমন আমি আমার এখানে এসএমএস এসে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একজন ইসলামী লিখেছেন, আমার নানি শাশুড়ির সাথে আমি ভালো ব্যবহার করি কিন্তু তিনি আমাকে দেখে তাই পায় না। তো তিনি বলতে চাচ্ছেন হয়তো বা এরকম, মানে তিনি হয়তো ভালো ব্যবহার করেন কিন্তু তিনি আর তার নানি হয়তো ভালো ব্যবহার করেন কিন্তু তিনি ওনার সাথে কি কোনো ভালো ব্যবহার ইনি পান না, বা ইনি ভালো ব্যবহার করে যাচ্ছেন বা উনি তার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে মিরাজ ভাই আমি একটু আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ, কিছু কলেজ নিবো এবং লেখা দাও আপনার থেকে ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের খুব শ্রবণ করবো। অনেকে দর্শক আমাদের কল এস এম এস করছেন, জি কিছু কল শুনিয়ে দেন।
ওয়ালাইকুম
আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমি মোহাম্মদ জেনারেল তরি চট্টগ্রাম সিটি গেট থেকে বলছি। মাশাআল্লাহ মারহাবা মাদিনা চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জীবন মাশাআল্লাহ মদিনা মদিনা আল্লাহ তাআলা মাদিনা চ্যানেলকে এই বাংলার জমিনে আহাম করে দিক এবং মাদিনা চ্যানেল সবাইকে দেখার জন্য মাদিনী অনুরোধ রইল।
আমিন আমিন। জি জি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করুক। জি পরবর্তী প্রশ্ন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মাসুদ বলতেছি, অনুষ্ঠান ইসলামী জীবন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে বরকত দান করুক, যাতে আমার মতো আরো অনেকে এই অনুষ্ঠান দেখে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখতে পারে ও জ্ঞান অর্জন করতে পারে। আমরা আশা করি মাদানী চ্যানেল এই ধরনের আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান আমাদের উপহার দেবে। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সফলতা কামনা করি।
আমিন। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দেওয়ার মানুষকে সে সৌভাগ্য দান করুক। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এসএমএসটা পড়ছিলাম, এখানে আর কিছু বাকি কথা ছিল যে তিনি বলছেন যে আমার থেকে মনে হচ্ছে যে ইনি আমার ব্যাপারে ক্ষুধারণা করে বসে আছে, বা ইনি আমার ইনি মনে করছেন যে আমি ইনার ক্ষতি চাচ্ছি। কিন্তু সত্যি কথাতে এই ব্যক্তি বলছে যে আমি তার কোনো ক্ষতি চাচ্ছি না, মানে ইনি আমার উপর ধারণা করে বসে আছে যে আমি ইনার ক্ষতি চাচ্ছি, যার কারণে আমার সাথে ভালো ব্যবহার করছেন না। এখানেও দেখেন যে ধারণার বিষয়টা, এ ব্যাপারে লেখক তো আপনি কি বলেন যে এরকম মানুষ দেখেন আজকাল ধারণা করে বসে থাকে, এবং দেখেন এখানে এই তিনি একটা সরাসরি আমাদেরকে এটা আপনারা যে বিষয়টা বলছেন এসএমএস চলে আসছে এই বিষয় নিয়ে, তো বর্তমান সমাজে এইরকম এই বিষয়টা খুব অহরহ হচ্ছে বলেই এরকম সরাসরি এসএমএস চলে আসা।
এটাই বললাম যে এই মেসেজে কিন্তু একটু ভিন্ন আন্দাজ আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে উনি ধারণা করছেন যে ওনার নানি শাশুড়ির কথা বলেছেন, মানে উনি বলছেন যে উনি নানি শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছেন, কিন্তু নানি শাশুড়ি ওনার সাথে ভালো ব্যবহার করছে না বা ওনার ক্ষতি চাচ্ছেন, এটা ওনার ধারণা। কিন্তু আসলে কি এটা কিনা? আমি বলবো যে যদি আসলে এটা হয়েও থাকে,
মানে ইনি মানে নানি শাশুড়ি ধারণা করছে যে ইনি নানির ক্ষতি চাচ্ছেন,
মানে ইনি এখানে ভালো ব্যবহার করছেন কিন্তু নানি শাশুড়ির কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাচ্ছে না, ওটা নানি শাশুড়ি হয়তো বা ধারণা করছেন যে ইনি ইনার ক্ষতি করবে। আমি তো বলবো যে দেখুন, এটা ইসলামী ভাই হোক বোন হোক যিনি হোক, আমি তো বলবো যে আপনার নানি শাশুড়ি চিন্তা করুক বা নাই করুক, আপনি এই চিন্তাটা ফেলে দেন যে আপনার নানি শাশুড়ি আপনার কোনো ক্ষতি করবে, কেননা আপনি আপনার যে ভালো ব্যবহার সেটা করেই যান। কেননা বান্দা তো বান্দা, ঠিক আছে না? এমনও হতে পারে যে আপনার এই ভালো ব্যবহার একদিন আপনার নানি শাশুড়ির অন্তরকে গলিয়ে দিতে পারে। একটু দেখুন, আপনি যদি আপনার নানি শাশুড়ি যেটাই হোক, আপনার আত্মীয়টা যদি আপনার সাথে ভালো ব্যবহার না করে, আর আপনি যদি উল্টো দিক থেকে ভালো ব্যবহার করেই যান করেই যান, তখন আপনার ওই আত্মীয় চিন্তা করতে থাকবে কি রে ভাই, আমি তো ওনার সাথে খারাপ আচরণ করছি বা আমি ওনার ক্ষতি চাচ্ছি কিন্তু সে তো আমার সাথে ভালো ব্যবহার করছে।
যে বিষয়টা বলছেন আমার সাথে কে খারাপ ব্যবহার করছে, আমার থেকে উচিত কি ভালো ব্যবহার করে যাওয়া। এখন আমি জানি আপনিও হয়তো বুঝবেন যে অনেকে এমন আছে যে আমি তাকে উপকার কেন করব, সে তো আমাকে উপকার করে না, আমি তার সাথে সম্পর্ক কেন বজায় রাখবো, সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখবে।
এটা একটা কথা। আরেকটা আমার মাইন্ডে এসেছিল, সেটা হচ্ছে যে সে তো আমার দাওয়াতে আসেনি, আমি কেন তার দাওয়াতে যাব? এটা একটা প্রচলিত
এমন যে আমার মেয়ে রয়েছে, আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে দাওয়াত দেয় না, বা হয়তো এমনও হতে পারে, অনেক সময় হতে পারে যে দাওয়াত দিয়ে তারা ভুলেও গিয়েছে, মানে অনেক সময় এই এই বিষয়টা, মানে আমাকে দাওয়াত দেয় নাই বা আমাকে অমুক প্রোগ্রামে বলে নাই বা আমাকে অমুক অকেশনে বলে নাই, এইরকম বিষয়ে আসলে আমাদের সমাজে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার অনেকটা কারণ, মধ্যে একটা মূল কারণ। এটা তো আপনি কি বলেন এই?
দেখুন, এই যে আপনি এসএমএসটা পড়লেন, সেখানে আমার প্রথম কথা হচ্ছে যে তিনি কিভাবে বুঝলো যে খারাপ ধারণা করতেছে, কারণ উনি এটা ভাববা তো এটা উচিত না। আর তিনি অবশ্যই ওনার খারাপ চাইতেছে না, কিন্তু
জি
ভিকটিম বলতেছে ওনার খারাপ চাইতেছে, হ্যাঁ তো এরকম মনে হচ্ছে। তাহলে আগে আমাদেরকে উচিত এই যে এসব চিন্তাধারা ছেড়ে দিয়ে এইসব কুধারণা শয়তানি এই আমাদেরকে যে অস্ত্রগুলো দেয় এগুলো প্রথম ঝেড়ে ফেলতে হবে, ছেড়ে দিতে হবে, সরাসরি কথা বলতে হবে যে আমি যে আপনার সাথে ভালো আচরণ করছি বা আপনার কি মনে হয় নাকি আমি আপনার ক্ষতি চাইতেছি, বা আপনার আপনি আপনার জন্য কি করলে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন, আসলে আমি তো চাইতেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। এভাবে নম্র আর বিনয় হয়ে যদি তাদের সাথে কথাবার্তা বলা যায়, তাহলে দেখা যাবে যে এই এর ক্ষেত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে। যখন কথা বলতে যাবে, কথা বললে তার ভাব যখন প্রকাশ পাবে, সে যদি নম্র হয়ে বিনয় হয়ে যদি একটু আর একটু কান্না করতে পারে, নম্র হয়ে যদি বলতে পারে,
এসব নম্রতা বিষয় না খুব একটা বলতে গেলে বান্দার যত বেশি নম্রতা হয় না তার থেকে বিভিন্ন গুনাহের দরজা বন্ধ হয়ে যাও
অবশ্যই। তখন এই নানি শাশুড়ি বলুন যে বলুন এরকম নাম যখন উল্লেখ করেছেন বলছে আর কি, তার নানি শাশুড়ি একটু চিন্তাধারা পরিবর্তন হবে যে সে আমার কাছে এসে কান্না করছে বা সে বলতে চাচ্ছে যে এরকম সে কিছুই করছে না, তখন তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এই মহব্বত যখন সৃষ্টি হবে তখন একে অপরের প্রতি কুধারণা চলেও যাবে। এর এর সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যার জন্য সবকিছু করছি, হ্যাঁ সে আমার উপর সন্তুষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা যদি আমি উপলব্ধি করতে পারি, যদি দেখি যে সন্তুষ্ট আমার উপর হচ্ছে না তাহলে তার সাথে সরাসরি কথা বলা দরকার, কারণ এক্ষেত্রে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে আর কুধারণা ঢেলে দেওয়ার জন্য। সে আমাদের সাথে যে আজকে মেসেজিং করে আমাদের সাথে এখানে এটা জানতে চেয়েছে, সে হতে পারে ইলমবিহীন, জ্ঞানবিহীন একজন মানুষের কাছে সে কথাটা বললো, তখন সে আমাদের আমাদের আছে তো শুধু কুধারণা দেওয়ার, তখন দেখা যাবে কোন একজন ব্যক্তিকে সে এই কথাটা বললো, তখন সে বলবে তুমি আজকে থেকে তাকে দেখভাল করা ছেড়ে দাও, তার দেখাশোনা করা ছেড়ে দাও, তার সাথে আজকে থেকে ভালো মতো কাজই করিও না, কথাবার্তাই বলিও না, তখন দেখা যাবে যে তার মনের মধ্যে হিংসা ঢুকে
মানে এমন একটা প্রশ্ন হতো বা কেউ হতো তাকে ধারণা দিতেও পারে যে হয়তো আমাদের অন্তর আসতে পারে, আরে ভাই সে তো তোমার সুখে তোমাকে সাহায্য করো, তুমি কেন তার সুখে দুঃখে দুঃখে
তোমাকে সাপোর্টিং দিচ্ছে না বা তুমি ফিডব্যাক পাচ্ছ না, সে এরকম মনে করছে তুমিও তাহলে খারাপ হয়ে যাও, ভালো থেকে লাভ কি, এরকম অসুবাসা দিতে থাকে। তো আমাদের উচিত আসলে আমি করতেছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, সেক্ষেত্রে তাহলে কে আমার উপর রাজি হলো কে আমার উপর নারাজ হলো সে চিন্তা
আমার নবী সুসংবাদ দিয়েছেন না, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে আর সম্পর্ক তুমি বজায় রাখো, অটুট রাখো। যেমন একটা বিষয়ে যারা বলে যে আমি যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আমি তার সম্পর্ক কেন বজায় রাখবো, বা আমি তার সাথে ভালো ব্যবহার করি সে আসছে আমার সাথে ভালো ব্যবহার করে না। একবার এক সাহাবা সে বললো যে আমার চাচাতো ভাই রয়েছে, বলে আমি চাচাতো ভাইয়ের কাছে যাই, চাচাতো ভাইকে আমি উপকার করি, কিন্তু যখন মানে আমার উপকার সময় আসে সে আমার কোনো উপকার করে না, আবার যখন সে তার বিপদে পড়ে সে আমার কাছে আসে। তো সে বলে যে আমি কসম করেছি, কিতাবের মধ্যে এটা এসেছে, ওই সাহাবা বলছে আমি কসম করেছি আমার ওই ব্যক্তি আমার ওই ভাইকে আমি সাহায্য করবো না, সে কসম করে ফেলেছে। এখন এই বিষয়টা নিয়ে নবীর দরবারে হাজির হলো, তো নবী বলছেন যে তোমার থেকে উচিত তুমি কসম করেছো ঠিক, কসমটাও তোমার থেকে ভেঙে ফেলতে হবে এবং ভেঙে তুমি কাফফারা আদায় করো এবং তোমার চাচাতো ভাইকে সাহায্য করো। কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যেখানে কেউ কসম করে ফেলে সত্যিকার অর্থে তাহলে এখানে কসমের অনেক বাংলাও কি রয়েছে শাস্তি রয়েছে, তারপরে বলছে যে না তুমি কসম ভাঙো এবং কাফারও আদায় করে দাও আর সম্পর্কটা অটুট রাখো।
দেখুন কাসর ভাই, আমরা আসলে সবাই চাই আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হোক, আমাদের অভাব দূর হোক, আমাদের সকল কিছু ভালো হোক। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু একবার হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের হাদিস শরীফ বর্ণনা করতেছিল, এমন সময় উপস্থিত মাহফিলের মধ্যে হঠাৎ করে বলতে লাগলো যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তারা আমার মাহফিল থেকে উঠে যাও।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু এই কথা শোনার সাথে সাথে একজন ব্যক্তি উঠে তার ফুফুর সাথে গিয়ে সন্ধি করে নিল। এরপর এর ফুফি জানতে চাইলো এর কারণ কি, তুমি জিজ্ঞেস করে আসো, অর্থাৎ যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করার সময় মাহফিল থেকে উঠে যেতে কেন বলেছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর সাথে। যখন ওই ব্যক্তিটি গেল মাহফিলে গিয়ে আবু হুরায়রা,
মানে এমন কারণ কি তোমাকে সরাসরি মাহফিল থেকে উঠে যেতে বলেছে,
যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদেরকে উঠে যেতে বলেছে। হ্যাঁ, তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতে লাগলো এই এই কথা বলার হিকমত কি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলতে লাগলো যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করতে শুনেছি যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হয় না। তাহলে দেখতে হবে আমি চাই আমার অভাব দূর হয়ে যাক, আমার আল্লাহ তাআলার রহমত নাযিল হোক, আমাদের ঘরের বিপদ আপদ দূর হয়ে যাক, অভাব, তারপর আমরা সকল ধরনের কাজে আল্লাহ তাআলা যেন রাজি থাকুক, তাহলে আমাকে আত্মীয়ত সম্পর্ক বজায় রাখতে হবে। এ ব্যাপারে দশটি উপকারিতার ব্যাপারেও বলা হয়েছে। হযরত সাইয়েদুনা ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন
যে
আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার দশটি উপকারিতা রয়েছে। এক, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন হয়। দুই, লোকদের খুশির কারণ হয়। তিন, ফিরেশতারা আনন্দিত হয়। চার, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়।
সুবহানাল্লাহ,
আমি সম্পর্ক বজায় রাখলে আমার প্রশংসা করবে আমার আত্মীয়। পাঁচ, শয়তান এর দ্বারা দুঃখিত হয়। শয়তান দুঃখিত হয়, এখন আমাদেরকে চাইবে তো শয়তান আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, শয়তান সেই জন্য আমরা আত্মীয়তা সম্পর্ক যত বজায় রাখবো তত শয়তান দুঃখিত হবে, শয়তান এই জ্বলতে থাকবে। এরপর ছয় নম্বর, বয়স বৃদ্ধি পায়। আপনার যেটা বলেছেন যে আমরা চাই আমাদের হায়াত বৃদ্ধি হয়, আমরা হুজুরের কাছে দোয়া করি, আমরা সবসময় বলি যে আমাদের যেন হায়াত বৃদ্ধি পায়, আমরা নাতি পুতিদেরকে যেন দেখতে পাই, তাহলে আত্মীয় সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটা রহমত করেছেন, একটা উপকারিতাও দিয়েছে, বয়স বৃদ্ধি পায়। এরপর রিজিকের বরকত হয়। আমরা এত কষ্ট কার্যন করছি, কিসের জন্য করছি? রিজিকের জন্য, পরিবার পরিজনের জন্য কষ্ট কেন করছি? রিজিকের জন্য, যেন রিজিকটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আমরা এখান থেকে রিজিকের জন্য ঘাম হাড়া ঘাম দিয়ে একেবারে কষ্ট করছি, ঘাম ফেলে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছি, আর অথচ ওইদিকে আরেকটা কাজ করে রিজিক বন্ধ করে রাখতেছি। তাহলে আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ এগুলোর দ্বারা আমার কি হচ্ছে, বয়স বৃদ্ধি পাচ্ছে, রিজিক বরকত হচ্ছে। এবং আর
মৃত্যু বরণকারী মুসলমান বাবা দাদা খুশি হয়, অর্থাৎ মৃত্যু বরণকারীদের মা বাবা দাদা দাদিও খুশি হয়, নয় একে অপরের সাথে মহব্বত বৃদ্ধি পায়। এই যে আমি একটু আগে বলেছিলাম যে আমার কারণে যদি আমি আমি ওর জন্য সন্তুষ্টি মূলক কাজ করছি, অথচ আমার লাগছে যে সে আমার উপর সন্তুষ্ট না, যেটা একটা মেসেজ আসলো আপনার কাছে, তাহলে এই যে আমি যদি গিয়ে জিজ্ঞেস করতাম তার থেকে, তাহলে আমাদের মধ্যে একটা মহব্বত বৃদ্ধি পেত। এরপর দশ মৃত্যুর পর সব বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য মঙ্গলের দোয়া করতে থাকে।
আপনি যে বিষয়টা বলছেন মানে আত্মীয়তার আমাদের বন্ধন অটুট রাখলে কি কি উপকারিতা রয়েছে, ইনশাল্লাহ আপনার কাছে আমরা এই বিষয়ে আবারও আসবো। আর দর্শক অনেকে মাসাল আমাদেরকে এখনো কল এস এম এস করছেন, যে একজন হয়তো ইসলামী বোন কুষ্টিয়া থেকে লিখছেন, আপনাদের ইসলামী জীবন দেখতে ভালো লাগে। মাসাল্লাহ, আসলে এরকম ইসলামী জীবন অনুষ্ঠান দেখতে, এরকম ইসলামী অনুষ্ঠান দেখতে আমাদের ভালো লাগাই উচিত, না লাগলে হয়তো আমাদের অন্তরকে ঝুঁকানো উচিত। সে সুবাক আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক। অপরজন তাও ইসলামী ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শহীদুল্লাহ আত্তারি লিখছেন আমাদেরকে, তিনি লিখছেন যে আমি দাওয়াত ইসলামীকে বেশি ভালোবাসি, এবং লিখেছেন আমাকে হিংসা করে আমার আমি কি তার সাথে সম্পর্ক রাখবো। আচ্ছা, তিনি হয়তো লিখতে চেয়েছেন যে তার হয়তো বা অন্য একজন কেউ তার সাথে হিংসা করে, এখন কি তার সাথে সেই সম্পর্ক বজায় রাখবে কি না, এ বিষয়ে লেখা হবে আপনার সাথে আলোচনা করবো। অপর যে ইসলামী ভাই তাও লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, লিখছেন মাশাআল্লাহ আমি ওমান থেকে বলছি, আমার নাম রমজান আলী, মাদানী চ্যানেল দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে মাদানী চ্যানেল বাংলাভাবে নিজে দেখার এবং অপরকে দেখার দাওয়া দেওয়া সে সৌভাগ্য নসিব করুক। অপরজন ইসলামী ভাই তাও আমাদেরকে লিখছেন, সবাইকে আমার সালাম হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তিনি লিখছেন যে আমার নাম মোহাম্মদ আরিফ, আমি আবুধাবি থেকে বলতেছি, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা সরাসরি অনুষ্ঠান ইসলামী জীবন খুবই সুন্দর অনুষ্ঠান, হুজুর আমাদের সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে কিছু মাদানী ফুল দেওয়ার মাদানী অনুরোধ রইল। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, এই বিষয়ে আমরা আপনাদের মাদানী ফুল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং শ্রবণ করছি আলহামদুলিল্লাহ, আরো ইনশাআল্লাহ আমাদের মোবাইল থেকে মাদানী ফুল শ্রবণ করবো। আলিয়া কথা আপনার কাছে আসবো, যে একজন ইসলামী ভাই তিনি এস এম এস করেছেন, এখন তার সাথে সে হিংসা করে এবং কিছুক্ষণ আগে আপনি বলেছেন সংক্ষিপ্ত আকারে আবার যদি আর উদ্দেশ্যে কিছু মাদানী ফুল বলতেন।
কিছু প্রশ্ন আমার জেহেনে এসেছে যেগুলা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ছাড় দেওয়া।
আচ্ছা,
আজকে আমরা এক আত্মীয় অন্য আত্মীয়কে ছাড় দিই না। হ্যাঁ, একটা কথা হচ্ছে দেখুন, নিজের ভাই ভাইকেও ভাই অনেকে ছাড় দেয় না, নিজের বোনকে বোন ভাই বোনকে ছাড় দেয় না, চাচা নিজের ভাই ভাইপোকে ছাড় দেয় না, ভাইজিকে ছাড় দেয় না,
ত্যাগ দেওয়া বা
ত্যাগ দেয়া। আরেকটা বিষয় হচ্ছে যে যে আমার যারা পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, মানে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন কারা থাকে, আমার চাচা চাচিরাই থাকে,
অবশ্যই
আমার জ্যাঠা জেঠিরাই থাকে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আজকে তাদের ঘরে কোনো একটা বিপদ ঘটল, এমনও আছে যে পাশে চাচা চাচিরা রয়েছে, তারা এসে একটু জিজ্ঞাসা করে না যে আজকে তোমার ঘরে এমন হয়েছে, আজকে তোমাদের সাথে এমন একটা বিপদ ঘটলো, আল্লাহ তাআলা এটা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করুক, আল্লাহ তাআলা হিফাজত করুক, মানে এরকম কোন এসে যে আশাও দিবে, এমন আশা দিবে এরকম কোন আত্মীয় স্বজন আমরা দেখি না।
ওই ঘরে গেলে অথবা ওই ঘরে যদি আমি যাই, হয়তো সে আমাকে বিভিন্ন অভাবের কথা বলবে, বা হয়তো বা সে গরিব হওয়ার কারণে আমার থেকে হয়তো বিভিন্ন টাকা পয়সা দিতে হবে, এই কারণে সে ওই জায়গার মধ্যে তার আত্মীয়জন ঘরে যাওয়া ছেড়ে দেয়।
মহিলা তাদের স্ট্যাটাস বজায় রাখার জন্য গরিব আত্মীয়দেরকে একেবারে ভুলে যায়, তাদেরকে চিনতেও চায় না।
কিরকম স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি
স্ট্যাটাস বজায় রাখতে মনে করেন যে আমাদের স্ট্যাটাস হচ্ছে আমরা একটা ভালো রেস্টুরেন্টে একটা আয়োজন করব, একটা কোনো একটা অনুষ্ঠান করব, সেখানে তারা তাদের বেশভূষণ তাদের চলাফেরা আমাদের সাথে খাপ খাবে না। আমার যারা আত্মীয় স্বজন আছে, যারা ধনী স্ট্যাটাস যাদের সাথে আমাদের সাথে মিলে, তারা দেখলে এগুলো হে প্রতিপন্ন করবে, আমরা ইনসাল্ট ফিল করব, আমাদেরকে একেবারেই মূল্যায়ন করবে না, বলবো আমাদের আত্মীয় স্বজন এত গরিব কেন, পুয়ার কেন। তো আমরা ধনীদেরকে দেখা যায় এক কাতারে নিয়ে আসি, গরিবদেরকে আরেক কাতারে নিয়ে আসি, এমনটা করলে এগুলো তো আমাদের আসলে সমাজের মধ্যে এটা একটা ভেদাভেদ সৃষ্টি হবে, একটা দূরত্ব সৃষ্টি হবে, এবং গরিবরাও তখন স্বাচ্ছন্দ্য বোধ করবে না যে ধনীদের সাথে গিয়ে মিলেমিশে করতে। তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আর আল্লাহ তাআলা তাকে এখনো তৌফিক দেয়নি, হতে পারে সেও আল্লাহ তাআলার দয়ায় তৌফিক একদিন তারও হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে গরিবদের প্রতি বেশি প্রাধান্য দেওয়া দরকার।
এমনও হতে পারে যে আজকে সে গরিব হওয়ার কারণে তার ঘর আমি যাচ্ছি না, হয়তো এমনও হতে পারে সে আজকে আমি যে জায়গায় সে একদিন আমার
জায়গায়। আত্মীয় স্বজনকে আমি দেখেছি যে গরিব আত্মীয় স্বজনের বাসায় গেলে কিছু খেতেও চায় না, কিন্তু দেখুন এটা ওই ওই তার আত্মীয় স্বজন যে রয়েছে, যার আত্মীয় রয়েছে, তার অন্তর কতটা দুঃখ পাবে সে, যে আজকে ধনী বলে আমার ঘরে খাচ্ছে না, কিন্তু তার ধনীর আত্মীয়র কাছে গেলে সেখানে কিন্তু সে স্ট্যাটাস বজায় রাখার জন্য খাচ্ছে, তার সম্মান রাখার জন্য, তার মন রাখার জন্য সে কিন্তু ওখানে পানাহার করছে, কিন্তু গরিবের ঘরে গেলে পানাহার করছে না। বা ওখানে সে এমন ভাব ধরছে যে মানে আমার অশান্তি লাগছে, এসি নাই, ইয়া নাই, তো আমি তো দেখছি রে বাবা আমার এর কাছে কিছু নেই, তাহলে তার মন খুশি করার জন্য আমাকে করতে হবে কি, তার সাথে মিলে যেতে হবে, তার সাথে সে লেভেল আমাকে চলে যেতে হবে।
একটা গরিব মানুষ, একটা গরিব আত্মীয় তার থেকে যখন সে দেখবে, যখন তার সে ধনী আত্মীয় যখন তার ঘরে আসবে, তার সাথে সুন্দর আচরণ করবে, তখন তার অন্তরে যে খুশিটা আসবে, কত বড় একটা নিয়ামত হবে, খুশি বেরবে যে দোয়াটা বের হবে।
নামাজের পর আল্লাহ তাআলা বানিয়েছে ফরজ, নামাজের পর আমার কাছে কোন কিছু পছন্দ হলে সেটা হচ্ছে মানুষের অন্তর খুশি করা। ফরজ নামাজের পর যেটাকে জায়গা দিয়েছে আল্লাহ তাআলা, তাহলে আমরা এই যে অন্তর্কুশি, যে গরিব আত্মীয় স্বজনকে যদি আমরা খোঁজ খবর নিই, যাই, তাদের খেয়াল রাখি, তো বিভিন্ন অকেশনে রমজান মাস আসলে ঈদের আগে তাদেরকে যদি আমরা একটু খবর নিই তারা কিভাবে চলছে, তাহলে তাদের অন্তরটা কত না খুশি আত্মহারা হয়ে যাবে। তো আমরা এসব কিছু আসলে আমাদের একেবারে আমরা সামাজিকতা মেনটেন করতে গিয়ে আমরা যে শরীয়তকে ভুলে যাচ্ছি, শরীয়তের মধ্যে আমাদেরকে এক অপর, যেমন আমরা মসজিদে যাই ওইখানে আমরা একে অপরের কাতারে দাঁড়িয়ে থাকি, সেখানে না কোনো গরিব না কোনো ধনী কোনো চিহ্ন নেই, তো সেভাবে আমাদেরকে এই নামাজের কাতারবন্দি হওয়াটা আমাদেরকে একটা বিগ শিক্ষা দিচ্ছে, আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে যে সবাই সমান আল্লাহ তাআলার দরবারে। তাহলে আমরা ধনী আত্মীয় বলুন গরিব আত্মীয় বলুন কাউকে ভেদাভেদ করবো না, সবাইকে একই কাতারে রাখবো, তাহলে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব একটা মহব্বত আমাদের পয়দা হবে।
আমার নবীর জীবনে কি এরকম ছিল যে শুধুমাত্র ধনী হলে তার কাছে যাব বা গরিব হলে যাব না?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরিবদেরকে বেশি ভালোবাসতেন,
সুবহানাল্লাহ।
এবং এছাড়াও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে,
সুবহানাল্লাহ।
এবং ধনীরা এটা দেখে আফসোস করবে যে আই হাই আমরা কেন দুনিয়াতে মানে গরিব মানে গরিব হলাম না। আসলে দেখুন যে একটা জিনিস এটা অহংকারও কাজ করে যে আজকে আমি এত কিছুর মালিক আমি কেন গরিবের গিয়ে ঘরে গিয়ে খাবো, এটা অহংকার কাজ করে। গরিব আত্মীয়ের কাছে গিয়ে কেন যাব, সে আমার বাসায় আসবে, সে তার চাহিদা পূরণের জন্য আমার কাছে আসবে।
অনেক রয়েছে যে সে গরিব আমার ঘরে আসে এটাও সে মানে ভালো মনে করে,
ভালো মনে করে
সে আমার ঘরে আসবে, এটা কিভাবে?
আরেকটা কথা হচ্ছে যে মানে নিজেকে আমি নিজেকে কমফোর্টেবল ফিল করি না যে ওদের ঘরে গিয়ে যে কিছু খাবো, ওদের ঘরে গিয়ে ওদের প্রবলেম গুলো আমরা নিজের কাছে নিবো বা নিজে আমি নিজে গিয়ে তার কোন দারিদ্রতা দূর করবো, অভাব দূর করবো, মানে সেই ফিলিংসটা আমাদের আসে না। মানে বলে যে আমি কেন যাবো, সে আমার কাছে আসবে, সে আমার কাছে এসে হাত পাতবে, কিন্তু সেটা তো নয়, সেও তো আমার আত্মীয়, তাই না? আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা অবলোকন করেছি, অনেকে এটা আছে যে যারা গরিব আত্মীয় স্বজন রয়েছে ওদেরকে একসময় যদি সাহায্য করেও থাকে পরবর্তীতে গিয়ে সেটা দেখিয়ে দেয়,
মানে কোটা দেয়, যেটা
কোটা দেয়। আচ্ছা, কিন্তু এটা বলা হচ্ছে যে কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো সেই আরশের ছায়ায় যে ব্যক্তিরা স্থান পাবে, যে ব্যক্তিরা স্থান পাবে না, তাদের মধ্যে এমন একদল থাকবে যারা দুনিয়াতে থাকতে মানুষের উপকার করে সেটা দেখিয়ে দিত। দেখুন আজকে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এটা বেশিরভাগ দেখা যায় যে আমি এক আত্মীয়কে সাহায্য করলাম, উপকার করলাম, আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, এটা আছে। একটু দেখুন আমার কি ক্ষমতা, আজকে আমি যে ধন সম্পদের মালিক, আজকে আমি যা কিছুর মালিক এগুলো সব আমার মালিক দিয়েছে, আমার মালিক তো আমাকে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, আমার মালিক তো আমাকে সবকিছু দিচ্ছেন, আমাকে অঢেল সম্পদের মালিক করেছেন। তো এর পরেও যদি আমি কোনো দুঃখী আত্মীয় স্বজনকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, সেটা আমার কোনো বরত্ব কিছু নেই, আমার সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাকে এটা তৌফিক দিয়েছে। তো আজকে একটা আছে না যে নিচের হাত চেয়ে উপরের হাতটা হচ্ছে সবচেয়ে বেশি কি
উত্তম।
তো আল্লাহ তাআলা আমাকে এটা দেওয়া এভাবে দেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছেন, সেই সামর্থ্য দিয়েছেন, আমাকে তো এভাবেও বানাতে পারতেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন, আজকে যদি আমি মারা যাই তাহলে আমার দাফন কাফনের ব্যবস্থা, আমার গোসলের ব্যবস্থা, আমাকে কবরে রাখার ব্যবস্থা, এগুলো সব আমার আত্মীয় স্বজন করবে।
তো আমাদের উচিত কোন আত্মীয় স্বজন যদি আমাদের সাথে মনোমালিন্য হয়ে যায়, আমরা যদি আত্মীয় স্বজন যদি আমাদের সাথে কোনো কারণে রাগারাগি হয়ে যায়, তাহলে আমি তার রাগ ভাঙার জন্য, মনোমালিন্য ভাঙার জন্য সর্বপ্রথম আমি তার বিপদে আগে গিয়ে যাই, তার বিপদের মধ্যে আমি তাকে সাহারা দিই, সঙ্গ দিই। তাহলে দেখা যাবে সে ওই মানুষ বিপদের সময় কিন্তু কেউ কারো উপকার করলে সেটা মনে রাখে, আলহামদুলিল্লাহ। তো আত্মীয় স্বজনের মধ্যে যদি আমাদের মধ্যে এমন কিছু হয়ে যায়, আমরা সঙ্গ দিই, মিলে যাই এবং তাদেরকে গিয়ে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি, এতে করে আমাদের আত্মীয় স্বজনের সম্পর্কটা বৃদ্ধি পাবে। আমরা সর্বোপরি এই এক কথায় এটাই বুঝতে পারি যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে যখন আমাদেরকে আল্লাহ তাআলা এবং হাদিসে মোবারকের মধ্যে যেহেতু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবে এটা ছিন্ন করা যাবে না।
মানে আমাদের উচিত যেমন করে হোক আমাদের আত্মীয়তা সম্পর্কটা বজায় রাখতেই হবে।
শুধু আমরা শ্রবণ করছিলাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার, আমাদের বিভিন্ন হয়তো বা অবজায় আমরা কি কারণে রাখি না সে বিষয়ে আমরা শ্রবণ করছিলাম এবং আমাদের বজায় রাখার গুরুত্বটা সম্পর্কে শ্রবণ করছিলাম, এবং আমাদের কিছু এমন হয়তো বা এমন কিছু পরিবার বা এমন কিছু লোক রয়েছে যে হয়তো বা সে নিজের ধন সম্পদওয়ালা, সে এখন সম্পদশালী বা ক্ষমতাবান, তার কিছু এমন আত্মীয় স্বজন রয়েছে যারা গরিব তাদেরকে সে দেখতে যায় না, এবং এ বিষয়ে আমরা মোবাইল থেকে মাদানী শ্রবণ করছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের নবীর জীবনে দেখলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি এমন কিছু সাহাবি ছিল যারা যেই সাহাবির ঘরের মধ্যে খাবারেরও হয়তো এমন সময় যে ডেলি প্রতিদিনের মধ্যে দুই অক্ত খাবারের মধ্যে এক অক্ত খাবার হয়তো তাদের ঘরের মধ্যে থাকতো না, যদি ওই সাহাবা আমার নবীকে দাওয়াত দিত তবে শুধু আমার নবী খুশি হয়ে নিজে নয়, যে নবীর দোনো জাহানের মালিক মুক্তার, যে নবীর কদমে দোনো জাহানের দোনো ধন সম্পদের ভান্ডারের কোনো অভাব নেই, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু নিজে নয় বরঞ্চ ওই গরিব সাহাবির মন খুশি করার জন্য সাহাবায়ে কেরামদের সহ নিয়ে গরিব সাহাবির ঘরের মধ্যে হাজির হয়ে যেতেন, এবং আমার নবী যে জায়গার মধ্যে হাজির হয়ে সেখানে তো বরকতের ভান্ডার ভান্ডার আর ভান্ডার রয়েছে। তো আমাদের নবীর জীবনী থেকে আমাদের এটা শিক্ষা গ্রহণ করা উচিত যে আজকে আমি মুসলমান রয়েছে, আজকে আমার ধন সম্পদ রয়েছে, তো আমার গরিব ধন সম্পদওয়ালা ব্যক্তি তাকে আমি কেন ভুলে যাব? আজকে আমরা অনেক ধন সম্পদওয়ালা রয়েছি আমার গরিব, সেজন্য সে কি দেখা যায় কি সে তার সাথে কথাবার্তা বলেন, তার সাথে ফোন আলাপ বলেন, সে মরে যাচ্ছে তাও কোনো খবর নেওয়া, হয়তো এমন হতে পারে মরে গিয়েছে সে সময় একটু জানা যায় শরীর হয়ে বাকি তার পুরো জীবনের মধ্যে সে যে তার শরীরে অসুখ হয়েছে তার অসুখের মধ্যে টাকা লাগছে, এইসবগুলো খবর নেওয়া আমাদের সময় হয় না, হয়তো মরে গেলে সামান্য একটু জানা যায় শরীর হয়ে বাকি সময় তার আমরা কোনো খবর রাখি না।
তবে আসলে আমি একটা কথা বলি, এটা সমীচীন হবে কিনা বলতে পারি না, তারপর বলি ভুল হলে আমাকে শুধরে দিবেন। বেশিরভাগ আত্মীয়তার বন্ধন চিহ্ন হয় কিন্তু ইসলামী বন্ধের কারণে, মহিলাদের কারণে, কারণ এনারা কিন্তু বেশিরভাগ এগুলো নিয়ে একটু কথা বলা বলি করতে থাকে। যেমন মনে করেন পুরুষরা তো সবসময় ব্যস্তই থাকে, এরা রুজি রোজগার নিয়ে ব্যস্তই থাকে, কিন্তু বেশিরভাগ এই আত্মীয় স্বজনটা বজায় রাখার ক্ষেত্রে যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে ঘরের মা বোনেরা। তারা এক অপরের আত্মীয় স্বজনতা এক অপরের বাসায় যায়, খেয়াল খবর রাখে, তারা কিভাবে সম্পর্ক বজায় রাখে, তাদের মধ্যে আসলে কোনো কথা হলে কিন্তু সময় পাওয়া যায় না, পুরুষ পুরুষের মধ্যে সময় পায় না, কেন পায় না, তারা চাকরির মধ্যে ব্যস্ত থাকে, কর্মের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু দেখা যায় যে আমাদের মা বোনরা কথা বলার কিন্তু একটা ব্যাপক সময় পেয়ে যায়, এই সময়ের মধ্যে অনেক কথা উঠে আসে
না। আপনি যে বিষয়টা বলছেন না যে হয়তো পুরুষরা সময় পাচ্ছে তার সাথে যোগাযোগ করার জন্য, আপনার থেকে এই বিষয়ে জানবো যে আমার থেকে যদিও সময় না থাকে আমি কি তার সাথে দেখা সাক্ষাৎ করবো না, এই বিষয়ে আপনার থেকে জানবো ইনশাল্লাহ। জি মিয়াজ, আপনি বলছিলেন।
হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা কিন্তু যদি সময় পেয়ে যায় তার খুশামদিত করে, দেখা তার খেয়াল খবরের কথা জিজ্ঞেস করে এবং তার রিজিকের অবস্থা কেমন সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা
করে।
সাধারণত আমাদের এই যে মিরাজ শরীফে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কিন্তু যখন মিরাজ রজনীতি গিয়েছিলেন তাসবিহ নিয়েছিলেন, তখন কিন্তু বলেছিল মহিলাদেরকে বেশি বেশি সৎকার করার জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই কি করেছেন মহিলাদেরকে জাহান্নামে দেখেছেন, কেন তারা বেশি বেশি কি করে জামাই নাফরমানি করে আর বেশি বেশি কি করেন আপনার বলে যে তোমরা বেশি বেশি সৎকার করো মুসা রাসূলুল্লাহ, কেন বলছে আমি জাহান্নামে অধিকাংশ মহিলাকে দেখেছি, কেন তোমরা বেশি নাফরমানি করো এবং বেশি গীবত করে বা
অপরের দোষ বর্ণনা করা
বর্ণনা করে,
মানে অমুক আত্মীয়ের দোষ বর্ণনা
করা,
দোষ না থাকলে হয়তো দোষ খুঁজে বের করে
খুঁজে বের করা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা ওকে বলবো উমুল মুমিনের ওকে বলবো, এটা থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত। উমুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাইতে বেশি দিনদার, বেশি ফরজগার, বেশি সত্যবাদী, বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং বেশি সৎকার প্রদানকারী কোন মহিলা দেখি। তাহলে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। তো আমি আমাদের মা বোনকেও বলবো, দেখুন আমরা কিন্তু পুরুষরা সময় না পেলেও মা বোনরা বেশি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বেশি ভূমিকা রাখে, বেশি তাদের আসা যাওয়াটা বেশি হয়ে থাকে সম্পর্কটা এবং দীর্ঘস্থায়ী কথা বলার এক অপরের সাথে কথা বলার সম্পর্কটা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কথা বলার ব্যাপারও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যায় আমাদের কথা যদি আর না থাকে না অপরের কথা তুলে আনি, অপরের কথা তুলে আনতে আনতে দেখা যায় যে আমাদের মধ্যে একটা কি বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়, আমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। সেক্ষেত্রে আমি আমার মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমার মা বোনদেরকে এই কথাটা আমি জানাবো যে আমরা যখন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখি তখন ভালো কথা বলি, তাদের ভালো বর্ণনা করি, যার ব্যাপারে কথা বলবো ভালো কথা বলবো, তার গীবতকে তার দোষ ত্রুটিকে আমরা গোপন করবো। আমরা যদি দুনিয়াতে কারো একটা দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ তাআলা কালকে আমাদের দিন আমাদের দোষ ত্রুটি
গোপন করার, মানে আমি দেখতেছি আমার আত্মীয় এর মধ্যে এই দোষটা রয়েছে, জন্য সে হয়তো বা আমার সাথেও খারাপ ব্যবহার করছে, আমি এটা ছাড় দিলাম, আমি এটা ত্যাগ দিয়ে দিলাম,
ভালো বলে বর্ণনা করি, তাহলে দেখা যাবে কি ভালোই বর্ণনা করতে গেলে তার প্রতিও তার সম্পর্ক নষ্ট হচ্ছে না, আমাদের কথাগুলো একটা মেনটেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কথা বলার ব্যাপারে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা সর্বদা এটা নিয়োগ করবো যা করবো আল্লাহ তালা রেজামন্দি হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্ট অর্জনের জন্য করবো, যাতে আমরা কারো দোষ ত্রুটি গোপন রাখবো, কারো জীবত করবো না, পর নিন্দা করবো না, যা বলবো ভালো কথাই বলবো, তাতে করে আমাদের একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হবে। আর আমরা যদি ভালো কথা বলি, আত্মীয় স্বজনের অপর দিক থেকে আমার ব্যাপারেও ভালো ফিডব্যাক আসবে যে না, এই আমার আত্মীয় স্বজনের মধ্যে এই বান্দানিটা সবচেয়ে ভালো, কারো দোষ ত্রুটি বয়ান করে না, তাহলে আমার জন্য সে সুনামও করবে, আমার জন্য দোয়া করবে। তো এগুলো অনেক নিয়ামত পাওয়া হয়ে যায় কিন্তু কাউসার ভাই, আমরা এই দিকগুলো কিন্তু অনেক সময় আমরা যদি নিজেকে আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা নিজে ঘেটে দেখি, আমি যদি অতীতগুলো ঘেটে দেখি, ভেবে দেখি, তাহলে আসলেই আমাদের সম্পর্ক নষ্ট হয় কিন্তু একে অপরের দোষারোপ করতে।
আমাদের উচিত এক কথা বলতে গেলে কারো দোষ ত্রুটি মানে এগুলো নিয়ে আলোচনা করা,
দেখা যায়
উচিত আমাদের গোপন করা। ইনশাআল্লাহ
ওই ব্যক্তিটা শুনতে পারে যে আমার ব্যাপারে এই খারাপ বর্ণনা করেছে, সেও এসে কিন্তু বলবে যে আমার ব্যাপারে খারাপ বর্ণনা করছে, সে তো তোমার ব্যাপারে খারাপ বর্ণনা করেছে আমার কাছে, এরকম করে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়, ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তো আমাদের উচিত, আবার অনেক আত্মীয় স্বজনকে আছে যে আমি ওনার জন্য করেছি কিন্তু সেটা শুক্রিয়া আদায় করে না, কিন্তু অন্যজনকে বুঝাতে থাকে বা বলে না যে আমি এই আমার শুক্রিয়া আদায় করেছে। এটা নিয়ে অনেক সময় কি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায় যে আমাকে আমার বিপদে আসছে, আসলে তার শুক্রিয়া আদায় করা দরকার।
আমাদের এক কথা বলতে শুক্রিয়া জ্ঞাপনকারী বান্দা হওয়া মাশাআল্লাহ। দর্শক আমরা শ্রবণ করছিলাম যে আত্মীয়তার সম্পর্ক এর ব্যাপারে বিভিন্ন মাদানী ফুল, অনেকে আমাদেরকে SMS করছেন, মাশাআল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি লিখেছেন, কেউ যদি আমাকে হক আদায় করতে অক্ষম, এজন্য খুব ছোট করে কথা বলে বা মনোমালিন্য এই ধরনের মানহানি করে থাকে, এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় করছিলাম যে আমাদের কারো উচিত যে সে গরিব হোক বা সে সম্মান দিক দিয়ে বা বিভিন্ন স্ট্যাটাস দিক দিয়ে আমার থেকে নিচু, তাকে আমরা যেন ছোট মনে না করি, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। কেননা সবসময় ওই ব্যক্তি মুমিন যে নিজের জন্য যা পছন্দ করে তা অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে। আমি কখনো এটা পছন্দ করি না, কেউ এসে আমাকে খারাপ ব্যবহার করবে, আমাকে নিচু করে দেখবে বা আমাকে আমার মানহানি করবে, আমার সম্মানহানি করবে, তো আমি কিভাবে অপর মুসলমানের এই এটা আশা করতে পারি। তাই আমাদের চিন্তা এটা সবসময় রাখা উচিত, মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, তাই আমার থেকে একজন মুমিনের যে গুণাগুণ তা আমার মধ্যে রয়েছে কি না, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। অপরজন ইসলামী ভাই আমাদেরকে তিনি SMS করেছেন, লিখেছেন, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে, পরিবারের সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখি, মাশাআল্লাহ। আপনাকে বা আপনার পরিবারকে আমি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাবো, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের প্রত্যেকটা পরিবার ইসলামী পরিবেশে সৃষ্টি হওয়ার মাধ্যম হবে, এরকম একটা ইসলামিক সরেসম্মত 100% চ্যানেল দেখার মাধ্যমে। তাই আমি আপনাদের এভাবে আপনারাও দেখেন, আপনাদের বাসে যারা পরিবার তাদেরকেও দেখার দাওয়াত দিন, ইনশাল্লাহ এভাবে আমাদের পুরো সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই পৃথিবী ইনশাল্লাহ এরকম একদিন এই ইসলামিক পরিবেশে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের এরকম নেকির পরিবেশে থাকার সে সৌভাগ্য নসিব করুক। লেখক আপনার কাছে আসবে এখন, আপনি কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করছিলাম, বলছিলাম যে কেউ আমি হয়তো বা পুরুষ এখন রয়েছি, আমি বা বিভিন্ন বিজনেস বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো সারা বছরই এমন হতে পারে যে আমরা কারোর সাথে কি তাকে দেখতেও যায় না, যে আমি ব্যস্ত এই কারণে দেখা করি না বা সাক্ষাৎ করি না, এটা কি আমাদের উচিত?
ঠিক আছে, যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, পুরো সপ্তাহ তার মধ্যে সময় নাও থাকতে পারে, কিন্তু যেগুলো ছুটির দিন রয়েছে, হ্যাঁ, এগুলোতে আমাদের সময় বের করে আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের অসুস্থতা হলে তাদেরকে দেখতে যাওয়া, হ্যাঁ, এই ব্যাপারেও আমাদের সজাগ থাকা দরকার। আরেকটা বিষয় যেটা আমার মাথায় অনেকক্ষণ ধরে এসেছে, যেটা আমি আপনাকে বলবো বলে ভাবছিলাম, সেটা হচ্ছে যে মাদানী চ্যানেল দর্শক বৃন্দ যারা আপনারা আমাকে শুনছেন, একটা বিষয় অনেক মানে ভাবাবেগ নিয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজনের কোনো দোষ ত্রুটি যেটা আমি জানি বা পুরো সমাজ জানে, কোনো একটা ইস্যু আমার কোনো আত্মীয়ের সাথে হয়েছে, তার কোনো দুর্নাম সমাজের মধ্যে রটে গিয়েছে, বা তার আমার ভাইয়ের কোনো ছেলের কোনো মেয়ের সম্পর্কে কোনো খারাপ বিষয় পুরো সমাজের সামনে রটে গিয়েছে, তো এই এই বিষয়টা নিয়ে আমরা তাকে খারাপ মনে না করি। একটা মানুষের খারাপ কিছু হয়ে যেতেই পারে, একটা মানুষের খারাপ কিছু হয়ে যেতেই পারে, সেটা নিয়ে যদি আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিচু চোখে দেখি, নিম্ন মনে করা, এবং সাথে সাথে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, তাহলে চিন্তা করুন আমারও তো অনেক দোষ ত্রুটি আছে। না এটা তো ঠিক আছে, একটা কথা হচ্ছে আমারও তো অনেক দোষ ত্রুটি আছে, হয়তো আমার আত্মীয়টা প্রকাশ হয়ে গিয়েছে, আমারটা ঢাকা আছে, আল্লাহ হয়নি, আল্লাহ তারা চাইলে তো আমারটাও প্রকাশ করতে পারতো, তাই না? তো আমার আত্মীয় স্বজনের যার দোষ ত্রুটি আজকে পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, বা তার একটা দোষ আমার আমার কাছে, আমার অন্যান্য আত্মীয় স্বজন, আমার আশেপাশের এলাকাবাসীর কাছে ছড়িয়ে পড়েছে, সেটাকে ইস্যু করে যদি আমি তার সাথে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করে দিই, তাহলে তো আমার রিওয়ায়েতের মধ্যে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কি কুফল, সেটা তো আছে।
দেখেন এখন তো বলা হয়েছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাকে যদি কেউ জায়েজ মনে করে, আরে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছি কোনো সমস্যা নেই, কোনো গুণ হলো এটা জায়েজ আছে, তাহলে বলা হয়েছে এটা কুফরি, এটা কুফরি বলা হয়েছে। দেখ কত মারাত্মক একটা বিষয়, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, এটা যদি কেউ বলে যে সম্পর্ক ছিন্ন করা এটা জায়েজ, তাহলে এটা কুফরি বলা হয়েছে।
প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু আমার যে যে আত্মীয়ের কোন দোষ ত্রুটি কখনো যদি প্রকাশ পেয়ে যাই, ওটার কারণে যাতে আমরা তার থেকে মুখ ফিরিয়ে না নেই। আমি দেখুন কোন বাইরের মানুষ এসে তো তাকে সান্ত্বনা দিবে না, আজ আমি যদি তার পাশে না দাঁড়াই কে দাঁড়াবে? আজ আমার সাথে যদি এমন হতো আর আমার আত্মীয় স্বজনটা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিত, তাহলে আমার কেমন লাগতো? এই জিনিসটা আমি উপলব্ধি করি, এই জিনিসটা আমি নিজের মধ্যে আনি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ
আমাদের এই সম্পর্ক বজায় থাকবে ইনশাআল্লাহ। আজ আমার সাথে হয় নাই, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। আজ আমার আমার কোনো দোষ ত্রুটি প্রকাশ পায় নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আর এটা থেকে শিক্ষা নেওয়া দরকার যে আজকে যার দোষ ত্রুটি প্রকাশ পেয়েছে তার অবস্থা কোথায়, সে কি অবস্থায় আছে। আমার যে অবস্থাতে দাঁড়াতে হয় নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আর এটার জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্না করে প্রতিবারের মতো যেন ভবিষ্যতে আর আমাদের মধ্যে যেন এরকম কোন দোষ ত্রুটি না হয়, এমন কাজ যেন আমরা না করি।
প্রকাশ তাকে সান্ত্বনা দেওয়া বা সমাধান প্রকাশ করা ইনশাআল্লাহ বিষয়ে আমরা আবারও মাদানী উপস্থাপন করবো। কিছু কলেজ আছে, কলেজ দিয়ে গেব
মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন, এর মধ্যে কিছু আলোচনা শুনতেছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু এখানে একটি বিষয় শুনেছি যেটা কসমের কাফারা, আসলে আমরা অনেকেই আছি যে কথায় কথায় কসম করিনি, আসলে কসমের কাফারা কিভাবে আদায় করতে হয় এই বিষয়ে যদি একটু বলতেন তাহলে অনেকেই এটা শুনে উপকৃত হতে পারত।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন কসমের ব্যাপারে। এখানে বলতে গেলে আমি দেখুন আপনাকে কসমের কোন ধরনের কসম, আসলে এটা হচ্ছে বান্দার অন্তর থেকে নিয়তটা আসে যে আমি এভাবে নিয়ত করেছি, আমি এভাবে কসম করেছি। হ্যাঁ, এই কসম কোন কোন নিয়তের কারণে কসমের কাফারা হয়, কোন নিয়তের কারণে এটা কসম আদায় হচ্ছে, বা কসম কয় ধরনের হতে পারে বিষয়টা বলতে গেলে আমাদের হয়তো অনুষ্ঠান আরো এক ঘন্টা হয়তো বা নিতে হবে, কারণ কসম বিষয়টা অনেক একটা বিশাল বিষয়, এটার মধ্যে অনেক মাসালা মাসাইল রয়েছে। এটা কাকে এবং কসমের কাফারা কি হতে পারে একটা বিশ্লেষণ বিষয় আপনাকে আমি বলবো। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দাওয়াত কাতুমুল আলিয়া কসমের কাফারা সম্পর্কে একটা রিসালা রয়েছে, কসমের মনে হয় কসম সম্পর্কিত প্রশ্নোত্তর রিসালার নাম, রিসালার নাম হচ্ছে কসম সম্পর্কিত প্রশ্নোত্তর। রিসালাটা আপনারা www.dawatislami.net এর মধ্যেও পাবেন এবং আমাদের মাকতাবুল মদিনা থেকে আপনারা এই রিসালাটা হাজির মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র যে কথায় কথায় কসম করে ফেলা এগুলা থেকে বাঁচার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। জি, পরবর্তী প্রশ্ন নিতে। জি অবশ্যই, আমরা এ বিষয়ে আলোচনা করছিলাম, আসলে আপনি রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করছেন, আপনাকে আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সে কথা বলছে না এখন, আচ্ছা এটা এরকম পরিস্থিতি তো অনেকটা পরে এলি, এখন তো আপনি হয়তো মনে করবেন, এখন আপনারা বলছেন হয়তো অনেকে দর্শকের প্রশ্ন আসতে পারে যে আপনারা বলছেন আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন, এখন আমরা কিভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখবো? তাদের ঘরে গেলে আমাকে সেই ঘরেও হয়তো বা ঢুকলে আমার সাথে কোনো কথাবার্তাই বলে না, আমি তাদের ঘরে গিয়ে কেন যাবো বা কিভাবে তার সাথে কথাবার্তা বলবো? বা সে আমার ঘরের পাশে, এখন তার রাস্তা দিয়ে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমি তাকে মানে কথাবার্তা বলবো, সে আমাকে কোনো দাম দিচ্ছে না বা আমার দিয়ে কোনো ইশারাও করছে না, তাহলে আমি কিভাবে তার আত্মীয় সম্পর্কটা বজায় রাখবো? কি মনে করেন এই ব্যাপারে?
আমরা যাই করতেছি আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য, বান্দাকে রাজি করবো কিভাবে? বান্দা তো একটা, একজনকে রাজি করতে গেলে একজন নারাজ হয়ে যায়, আরেকজনকে রাজি করতে গেলে একজন নারাজ হয়ে যায়, ধনীকে রাজি করতে গেলে গরিব নারাজ হয়ে যায়, গরিবকে রাজি করতে গেলে ধনী নারাজ হয়ে যায়। সেজন্য খালেক এক, আল্লাহ এক, আল্লাহকে রাজি করাই সবকিছু রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে যে আপনি যাকে রাজি করাতে চাচ্ছেন, যে কথা বলছে না আপনার সাথে, তো আপনি তার জন্য দোয়া করতে পারেন, যেহেতু সে আপনাকে কোনো সুযোগে দিচ্ছে না, আপনি চেষ্টা করবেন তার বিপদে আপনি তাকে সঙ্গ দেওয়ার জন্য। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন যে বাস আল্লাহ তাআলাকে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করে করে বলতে পারেন। যদি একান্তই বেশি প্রয়োজনীয় আত্মীয় হয়, বেশি গুরুত্বপূর্ণ রিলেটিভ হয়, তাহলে আপনি অবশ্যই দোয়া করুন, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার জন্য
দোয়া করা উচিত। আমাদের একটা বিষয় এরকম, আমি যেটা শুনতে আমাদের কথা কিতাবের মতো এটা এসেছে যে কি এখন আমার মনে হয় এখন পুরুষ পুরুষের সম্পর্ক ছিন্ন হয়েছে, মহিলা মহিলার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, তো বলা হচ্ছে এখানে আপনি সালাম দিন, প্রতিনিয়ত কি করেন, সালাম দিন, পাঁচশো দেখা হয়েছে সালাম দিন। তাহলে বলা হচ্ছে আপনার কেউ বলছে কিতাবের মধ্যে এটা এসেছে আপনি তাদের সম্পর্ক বজায় রাখছেন কি না, এটা আপনার কখন হকটা আদায় হবে, মানে আপনার দায়িত্বটা কখন আপনি পালন করছেন। আমি বুঝবো যে আমি আমার দায়িত্বটা আমি পালন করে ফেলছি, বলছে যে কিতাবের মধ্যে আপনার সাথে সে কথাও বলছে না, আপনি সালাম দিচ্ছেন, তাহলে আপনার দায়িত্বটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। লেখক ভাই আপনি কি বলেন যে এরকম যারা আমরা আমার সাথে যারা করে, আমরা কি তার সাথে উত্তম আচরণের মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে এভাবে কি আমরা তাদের মন জয় করা কি সম্ভব না?
জি অবশ্যই, আপনি যেটা বলেছেন যে আসতে যেতে যখনই দেখা হবে তখন আমরা যাতে সালাম প্রদান করি, এর মাধ্যমে দেখা যাবে তার মধ্যে আমার প্রতি যে হিংসাটা রয়েছে আস্তে আস্তে কমবে, তখন সে চিন্তা করবে না আমি তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আমি তার থেকে সম্পর্ক ছিন্ন করছি, আপনি আমি তার সাথে সম্পর্ক বজায় রাখছি না, কিন্তু সে তো তার মনের মধ্যে তো আমার আমার প্রতি কোনো হিংসা নেই, হিংসা থাকলে তো সে আমাকে সালাম দিত না। আমি যদি নিজের পক্ষ থেকে সালামটা দিতেই থাকি একসময় গিয়ে সে দেখা যাবে সে নিজে থেকে আমাকে সালাম দিবে, সে নিজে থেকে এসে আমার সাথে কথা বলবে, সে নিজে থেকে আসে, সে সম্পর্কটা আবার অটুট রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যে যে দুইজন ব্যক্তি মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে না, একজন স্যাক্রিফাইস করুক,
ত্যাগ দেওয়া।
একটা হচ্ছে আমি নিজেকে ছোট করার কারণে যদি মালিকের কাছে দামি হয়ে যায় তাহলে মন্দ কি, সে করছে না, আমি নিজেকে ছাড় দিই, আমি নিজেকে ছোট করি, আমি নিজেকে বিনয়ী করি, ইনশাআল্লাহ আজ্জাবাজা।
এখন বলে যে হুজুর আমি দুষ্ট হয়েছে আমি ক্ষমা চাইবো না, দেখেন সম্পর্ক তখনই হয়ে যায় কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কেউ যদি গিয়ে ক্ষমা চেয়ে নেয় না হুজুর আমাকে মাফ করে,
এটার মাধ্যমে কিন্তু ছোট হওয়া না, তা ক্ষমা চাওয়ার মাধ্যমে সে নিজেকে বড় করেছে, যে ক্ষমা চাইলো সে মূলত ছোট হলো না, সে নিজেকে এর মাধ্যমে বড় প্রকাশ করলো।
তার মধ্যে রয়েছে না যে ওই ব্যক্তি সম্মানে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় যে মানুষকে ক্ষমা চেয়ে নেয়।
আসলে আবার এখানে আরেকটা কাছে বা একটা বিপরীত এফেক্টও আছে, কেউ যদি কারো কাছে ছোট হয় হতে চায় ক্ষমা চায়, তাহলে যার কাছে ক্ষমা চেয়েছে সে নিজেকে অনেক বড় মনে করে, বলে যে সে আমার কাছে সিলিন্ডার করেছে না, আসলে এরকম নয়, সিলিন্ডার করে নাই, আসলে আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করেছে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে আপনার কাছে ক্ষমা চাইতেছে। তো তার কারণে আপনিও তার কাছে বিনয় প্রদর্শন করুন, এবং যে আপনার কাছে ক্ষমা চাইতেছে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য চাইতেছে, আপনিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিন এবং সম্পর্ক বজায় রাখুন।
মিরাজ ভাই এই বিষয়টা আমি যে বিষয়টা বলছি ক্ষমা করা, যদি আজকে আমরা যারা দেখতে পাচ্ছি দর্শক তারা যদি অন্তরে এই বিষয়টা নিয়ে নেয় যে আমি আমার আত্মীয় সম্পর্ক যে কেউ দুষ্বনা, আজকে আপনারা মাসাল্লাহ অনেক বিষয় বলেছেন যে আমরা মানুষ ব্যাপারে কুধারণা করি, গিবত করি, এভাবে বিভিন্ন কারণে আমাদের কি হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যদি আমাদের অন্তরে ক্ষমা করে দেওয়া এটা যদি চলে আসে তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রত্যেক পরিবার প্রত্যেক সমাজের প্রত্যেক পরিবারের সম্পর্ক ছিন্ন হওয়া থেকে ইনশাআল্লাহ এটা মানে মাধ্যম আমাদের
বেশি করবে। আসলে শরীরের জ্ঞান সবারই থাকা দরকার, যদি আমার কাছে শরীরের জ্ঞান আছে আপনার কাছে নাই তাহলে আমি বাঁচতে চাইলেও আপনি আমাকে বাঁচতে দিবেন না, সেটা প্রত্যেক নরনারীর জন্য এই শরীরের জ্ঞান অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে।
আমরা প্রায় অনুষ্ঠানের দর্শকদের শেষ পর্যায়ে চলে এসে গেছি, এবার শেষ পর্যায়ে আপনার থেকে এটা মাথা নিয়ে শ্রবণ করব যে এরকম একটা মানে ভালো উত্তম পরিবেশ সাথে সম্পৃক্ত হওয়া বা মিরাজ ভাই বলেন ইলমে দিন আমাদের অভাব থাকার কারণে আজকে আমরা কি এই ধরনের আত্মীয় সম্পর্ক চিহ্ন করতেছি, শেষ পর্যায়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
আলহামদুলিল্লাহ আজ্জাবাজান, যে আমিও বা আমরাও কেউ আমরা এটা দাবি করতে পারবো না যে আমরা এরকম জেহেনের অধিকারী ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যখন থেকে দাওয়াত ইসলামতে এসেছি আমরা নিজেকে যতটুকু সম্ভব অপরের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে থাকি, এবং অপর মানুষ অপর সেটা অন্য কোনো মুসলমান হোক বা আমার আত্মীয় স্বজন হোক, যে কোনোই বান্দা হোক না কেন তাদের সাথে আমরা ভালো ব্যবহার করার একটা মন মানসিকতা আমরা নিজেদের মধ্যে সৃষ্টি করেছি, যা অন্তত এটা চেষ্টা করি যে আমার কারণে যাতে কেউ কষ্ট না পায়, এটা চেষ্টা করি। তো যখন আমাদের চিন্তাধারা এটা চলে আসবে যে আমার কারণে কেউ কষ্ট না পায় তখন আমার আত্মীয় স্বজন কেন, অন্যান্য যারা আমার আপন না তারাও কিন্তু আমার কাছ থেকে শুধু খুশি ছাড়া অন্য কিছু পাবে না, বা আমার কাছ থেকে তারা কখনো দুঃখ পাবে না। তো এই জেহেনটা যখন থাকবে যে আমি নিজেকে বিনয় রাখবো, আমি সবার কাছ থেকে নিজেকে ছোট রাখবো, তখন দেখা যাবে আমার আত্মীয় স্বজনের সাথে বন্ধনটা বজায় থাকবে, অটুট থাকবে।
মানে আমাদের সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ সম্পর্কিত থাকা দরকার।
দাওয়াত ইসলামী এটা খুব সুন্দর একটা সিস্টেম যে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান, যারা পুরুষ রয়েছেন তারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান, যারা মহিলা রয়েছেন ইসলামী বোন রয়েছেন তারা মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেকে সংশোধন করুন। আজকে মাদানী চ্যানেল আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে দীন ইসলামের কথা প্রচার প্রসার করছে, দীন ইসলামের কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে। তো আপনারা এই মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেকে ইসলাহ করুন। দেখুন, সংশোধন করা এটা আবশ্যক, কেননা আপনি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার কুকর্ম হোক বা ভালো কর্ম হোক এগুলো থাকবে। এখন মানুষ আমাকে যদি কুকর্মের মাধ্যমে চিনে তাহলে কোনো এটাতে মঙ্গলের কিছু নেই,
কিন্তু যাওয়ার পরও আমার একটা নাম থেকে যাবে যে এই ব্যক্তিটা এরকম
দুর্নাম দিয়ে নামটা হবে। কিন্তু আমি যদি কোনো কিছু ভালো করে যাই, আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে যাই, বন্ধন বজায় রেখে যাই, তাহলে আমার মৃত্যুর পরও তারা বলবে যে না অমুক ব্যক্তিটা
নেকি, বললাম না আমি কি তার মধ্যে রয়েছে না, তারা তাদের মধ্যে আমার কি, তারা আমাকে নেকি পাঠাবে, নেকি সালে সওয়াব করবে।
এই জন্য দরকার আমাদেরকে ভালো একটা পরিবেশ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের লেখা বেগ মাদানী পুরুষ শ্রবণ করলাম। মিরাজ ভাই, থেকে সংক্ষিপ্ত আকারে আমরা শেষ পর্যায়ে কি বলবেন আমাদের আজকের বিষয়ে, আত্মীয় স্বজন?
তো শেষ পর্যায়ে আমি এটাই বলবো, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমান হচ্ছে তারাই যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আর তাদের জন্য কিছু কাজ
মানে
বিশ্বাস
রাখে যে ইমান যে অংশ রয়েছে,
যারা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য কিছু কাজ আবশ্যক করে দেওয়া হয়। তার মধ্যে একটি কাজ হলো আত্মীয় সম্পর্ক বজায় রাখা। তো আমাদের উচিত সর্বোপরি সকল ধরনের দোষ ত্রুটি গোপন রেখে আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব। এতে করে আমাদের পারিবারিক, সামাজিক এবং আমাদের যতগুলো সমস্যা আছে সমাধান হয়ে একে অপরের সাথে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারবো।
সেই কথাটা আমার থেকে মানে মনে পড়েছে, এখন না বললেই নয়, আমরা মনে করি আমি সদকা করি, আমি জাকাত দিই, আমি হজ করেছি, আমি আমি নফল নামাজ পড়ি, ফরজ ইবাদত করি, কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তির আত্মীয়তা সম্পর্ক চিহ্ন রয়েছে তার কোনো কি নফল কবুল হবে, না কোনো ফরজ কবুল হবে, না কোনো ওয়াজিব কবুল হবে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ করুক আমাদের এটা বুঝে আসে যাক যে আমরা যতই কিছু হোক না কেন, আমরা যেভাবে তুফান আসলে একজন মাঝি তার পাল ধরে রাখে, সেভাবে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক নসিব করুক আল্লাহ তাআলা আমাদেরকে।
আর একটা বিষয় যে সেটা না বললে, কেননা দেখা যায় আমরা অনেক এমন রয়েছে যে নতুন নতুন যখন আত্মীয় হয় তখন পুরনো আত্মীয়দেরকে ভুলে যাই আমরা। মানে এমন হতে পারে যে আমার দাদার বাবা বা আমার দাদার দিক দিয়ে যারা আত্মীয়তা রয়েছে তাদেরকে আমরা ভুলে যাই, আবার আমার মেয়ের দিক দিয়ে যারা নতুন আত্মীয় তাদেরকে আমরা মনে রাখি।
আর যখন নতুন হয় নতুনকে একটু বেশি প্রাধান্য দেয়, এতে করে নতুনকে প্রাধান্য দেওয়া আসলে নতুন আত্মীয়তার সাথে অনেক কিছু নতুন ভাবে জড়িয়ে থাকে।
উচিত কিন্তু যে
পুরাতন আত্মীয়দের ছাড়া উচিত না, পুরাতন আত্মীয়দেরকে নিয়ে নতুন আত্মীয়দের সাথে কি সম্পর্ক বজায় রাখা দরকার। আবার পুরান আত্মীয় যেন এটাও মনে না করে যে আমাদেরকে ভুলে গিয়েছে, না না, নতুন আত্মীয়কে একটু সময় বেশি দিচ্ছে। আর যিনি নতুন আত্মীয়তা করেছে তার উচিত যে পুরান আত্মীয়কে নিয়ে গিয়ে কিন্তু আত্মীয়তা সম্পর্কটা বজায় রাখার জন্য সবাই মিলেমিশে থাকবে ইনশাল্লাহ, কোন ধরনের ভেদাভেদ থাকবে না, কোন ধরনের সমালোচনা থাকবে না ইনশাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। শ্রোতা, আমরা আজকে শ্রবণ করছিলাম আত্মীয় স্বজন বিষয়ে অনেক বিষয়, আত্মীয় সম্পর্ক বজায় রাখার কি ফজিলত এবং বজায় না রাখার কি ক্ষতি রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম। আল্লাহ তালা আমাদেরকে আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা যাকে শ্রবণ করি তার উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দেখেন এরকম মাদানী চ্যানেল বাংলা দেখার কারণে আমাদের এরকম আত্মীয় স্বজন বিষয়ে অনেক কিছু বিশ্লেষণ আমাদের জানার সৌভাগ্য নসিব হয়েছে। অনেক কূটনৈতিক বিষয় যা হয়তো আমাদের অজানা ছিল তাও জানার সৌভাগ্য হয়েছে। তাই আপনাদেরকে আমরা আবারও বলবো, এই দাওয়াত ইসলাম মাদানী পুরুষের সম্পৃক্ত হয়ে যান। আপনি পুরুষ রয়েছেন, আপনি সপ্তাহে শুনতোবার মাহফিলে সুরক্ষণ, আপনি মাদানী কাফালায় সফর করুন ইনশাআল্লাহ, এবং আপনি ইসলামী বোন থাকলে মাদানী চ্যানেল বাংলা দেখুন, আপনার সন্তান সন্ততিদেরকে নিয়েও দেখুন ইনশাআল্লাহ। এর দ্বারা আমার আপনার আমিও নিজে নেককার হওয়ার সৌভাগ্য হবে, সন্তান সন্ততিদেরকেও নেককার বানানোর সে সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকে শ্রবণ করেন তার উপর নিজে আমল করে অপর আমার ইসলামী ভাই এর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল গ্রহণ করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আপনাদের সকলের শরীর সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى وسلم
اسلامي جيبان اسلامي جيبان اسلامي جيبان اسلامي جيبان